وقال عليه الصلاة والسلام إذا دخل رمضان ينادي مناد في السماء أو من السماء يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر أو كما قال عليه الصلاة والسلام أرمتو كيكين فوري আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশেষ মেহমান, আল্লাহ রাব্বুল আলামিনের এক অর্শ রমজানুল করিম আমাদের কাছে আগমন করতেছে। মহান রাব্বুল আলামিনের এই মেহমানকে স্বাগতম জানাবের জন্যে, সাদরে গ্রহণ করার জন্যে আমাদের প্রয়োজন রয়েছে প্রস্তুতি গ্রহণ করার, মানসিকভাবে, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সর্ব দিক থেকে আমাদের এই মেহমানকে স্বাগতম জানাবের জন্যে, আদর আপ্যায়ন করার জন্যে আমাদের প্রস্তুতি গ্রহণের প্রয়োজন রয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই রমজানকে পাওয়ার জন্য ছয় মাস আগে থেকেই কাঁদতেন, আল্লাহ এই রমজান যেন আমার ভাগ্যে অবশ্যই এই বছরে জুটে। এই মেহমানকে পাওয়ার পরে, এর হক আদায় করার পরেই যেন আমার দুনিয়া থেকে বিদায় হয়, তার আগে যেন না হয়। আবার এই রমজানকে বিদায় দিয়েও আবার ছয় মাস কাঁদতেন, এটা স্বাভাবিক। আপনারা যখন মা বাবা আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজনকে ছেড়ে সৌদি আরব চলে আসছেন তখন কাঁদে নাই সবাই? কাঁদছে না? কাঁদে নাই, স্বাভাবিক। প্রিয়জনকে বিদায় দিয়ে কাঁদে, এটা মানবীয় দুর্বলতার মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহর নবী আলাইহিসসালাম যখন মক্কা হিজরত করে মদিনা অভিমুখে যাচ্ছিলেন তখন মক্কাকে লক্ষ্য করে বলেছিলেন, মক্কা তোমাকে আমি ভালোবাসি কিন্তু তোমার সন্তানরা, তোমার অধিবাসীরা আমাকে এই মক্কা ত্যাগ করতে বাধ্য করেছে। তাহলে ভালোবাসার প্রিয়জনকে বিদায় দিতে সবার চোখে পানি আসে, এটা স্বাভাবিক। আর রমজানের চাইতে প্রিয় আর কি হতে পারে মমিনের জন্য? তো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রমজানকে পাওয়ার জন্য যেমন ছয় মাস কাঁদতেন, বিদায় দিয়েও ছয় মাস কাঁদতেন। আর আমরা তো মাত্র আর কয়েকদিন পরেই, তাহলে খুব আগে ভাগে আমাদের আজকের আলোচনা নয় বরং অত্যন্ত দেরি করে আলোচনা শুরু হয়েছে। এজন্য আমাদের প্রয়োজন রয়েছে মানসিকভাবে, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, শিক্ষা দীক্ষার দিক থেকে এই রমজানকে গ্রহণ করার জন্য মানসিকভাবে আমাদের আগ্রহ থাকতে হবে। পৃথিবীতে এটা নিয়মই রয়েছে, যদি মনে করেন এই দেশের সরকার বা বাদশাহ যদি বাংলাদেশে যাওয়ার আশা পোষণ করেন, খবর দেয় যে হ্যাঁ আমি অমুক মাসে বাংলাদেশ সফর করব, বাংলাদেশ সরকার বাহাদুর কি করবেন? এয়ারপোর্ট থেকে নিয়ে ওনার মেহমানখানা পর্যন্ত যতদিন থাকবেন তার থাকা খাওয়া ইত্যাদি সব কিছুর জন্য একটা স্পেশাল প্রস্তুতি গ্রহণ করবেন, ঠিক না? সন্দেহ। আমি ঢাকায় পড়তাম সেই সময়, সম্ভবত 85 কি 86 আমার খেয়াল নাই, নারী এলিজাবেথ বাংলাদেশে আসবেন বা আসবে প্রেসিডেন্ট এরশাদের সময়। ঢাকা শহর এমন পরিষ্কার হলো, আমার মনে হয় এর আগেও কখন হয়েছে কিনা আমাদের জানা মতো নেই, এমনকি রাস্তাঘাট থেকে ফকির মিসকিন গুলিকে দূর করে দেওয়া হলো। শুধু একজন মেহমানকে গ্রহণ করার জন্য, এটা মেহমান মানুষের, একজন মানুষ, কিন্তু রমজান মেহমান কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য বন্ধুগণ আমি আপনাদেরকে এটুক শুধু আজকের আলোচনা, আমি একটু অসুস্থ, জানি না আপনাদের কতক্ষণ পর্যন্ত আলোচনা রাখতে পারবো। এই মেহমানকে, রমজানকে গ্রহণ করার জন্য আমাদের মানসিকভাবে আগ্রহ থাকতে হবে, প্রস্তুতি থাকতে হবে, শারীরিকভাবে প্রস্তুতি থাকতে হবে, অর্থনৈতিকভাবে প্রস্তুতি থাকতে হবে, ভালো খাওয়া দাওয়ার জন্যে, দান দক্ষিণার জন্যে, সামাজিকভাবে এই রমজানকে গ্রহণ করার জন্য যত বাধা রয়েছে এগুলির উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। টেলিভিশনে তালা বন্ধ করতে হবে, বাজে প্রোগ্রাম দেখা বন্ধ করতে হবে। যারা এই রমজান মাসে পবিত্রতা অক্ষুণ্ণ বা এই পবিত্রকে বিনষ্ট করে তাদেরকে শক্ত হাতে বাধা দিতে হবে, তাদেরকে হাত ধরে হেদায়েতের পথে নিয়ে আসার চেষ্টা করতে হবে। এইভাবে রমজানের মাসলা মাসের শিখে শিক্ষার দিক থেকেও প্রস্তুতি গ্রহণ করতে হবে। বন্ধুগণ, একটা কথাই শুধু আপনাদের বলতে চাই, রমজান একটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ওয়ার্কশপ। এই ওয়ার্কশপে আপনার গাড়িটাকে একটু ঝালাই করতে হবে, আপনার গাড়িটা ঝালাই করে নিতে হবে। এই যে আপনার গাড়িটাকে আপনি রং ইউজ করে এটাকে সঠিক ব্যবহার না করে, এটা তো তৈরি হয়েছে কি জন্যে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে আমার নাক, আমার কান, আমার চোখ, আমার পা, আমার পেট, আমার বিবেক, আমার বুদ্ধি, আমার সব কিছুই কার ইবাদত করবে? না শয়তানের, না দুনিয়া, না রিয়ালের, ডলারের, টাকার, না। বান্দা কার? আমি আল্লাহ। কিন্তু আমার চোখ কিন্তু আল্লাহর ইবাদত করে না, কান করে না, নাক করে না, মুখ করে না, পেট করে না, হাত পা করে না, বিবেক বুদ্ধি করে না, বরং হয়তো শয়তানের বন্দেগী করে, আর না হয় রিয়াল ডলারের করে, আর না হয় দুনিয়ার করে, ঠিক না বেটি? তাহলে বুঝতে হবে এই গাড়িটার কি হয়েছে, রং ইউজেস, এটার ব্যবহার। যেই ক্যাটালগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা বানিয়েছেন কে? মেড বাই আল্লাহ। এটা জাপানের প্রোডাকশন নয়, এটা আমেরিকা ফাংশন নয়, এটা বানিয়েছেন কে? মহান রব্বুল আলামিন। কাজে তার নিয়মে যখন স্বাভাবিক এই যে মাইকটা, এই যে এসিটা, এই যে লাইটটা, এই যে গাড়িটা, দুনিয়ার যে কিছু যে বানিয়েছে তার একটা নিয়ম পদ্ধতি আছে কিনা এটাকে চালাবেন, ওই পদ্ধতি যদি আপনি না মানেন তাহলে সেটা নষ্ট হবেই, ঠিক না? আর নষ্ট হলে মেকানিক্সের কাছে নিয়ে যেতে হবে, ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে যেতে হবে, এটা ওয়াশ করতে হবে, এটা ঝালাই করতে হবে, এটার পার্টস চেঞ্জ করতে হবে, ঠিক না বেটি? তো আল্লাহ রাব্বুল আলামিনের এই যে বডিটা, এই যে সাড়ে তিন হাত বডিটা, এটা আপনি সারা বছরে ১১ মাসে চোখ দিয়ে অন্যায় দেখেছেন, কান দিয়ে হারাম শুনেছেন, বিবেক দিয়ে অন্যায় চিন্তা করেছেন, পেটে হারাম ভক্ষণ করেছেন, পা দিয়ে অন্যায় জায়গায় হারাম জায়গায় গিয়েছেন, হাত দিয়ে অন্যায় জুলুম করেছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এখন চোখ ভালো দেখতে পছন্দ করে না, মন্দটাই ভালো লাগে, মন্দটা শুনতে ভালো লাগে, মন্দটা ভাবতে ভালো লাগে, হারামটা খেতে মজা লাগে, অন্যায় হারাম জায়গায় গিয়ে যেতে ইচ্ছা করে, হাত দিয়ে জুলুম করতে, চুরি করতে, মারামারি হানাহানি করতে মজা লাগে। এর অর্থ হচ্ছে এটা রং ইউজ হয়েছে, এর ব্যবহার ঠিক মতো হয় নাই, যেই জন্যে এর তৈরি এটা জন্য ব্যবহার সঠিকভাবে হয় নাই। এই জন্য রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার এই অঙ্গ প্রত্যঙ্গকে, আপনার চোখকে, নাককে, হাতকে, পাকে, পেটকে, বিবেককে, চিন্তা সব কিছুকে এই আল্লাহর হোয়াটসঅ্যাপে এক মাসে ঝালাই করে এই গাড়িটাকে আল্লাহ যে জন্য বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য সেই প্রস্তুতি বা এটাকে নতুন করে উজ্জীবন করার জন্য, নতুন করে এটাকে আবার ঝালাই করার জন্য, ওয়াশ করার জন্য রমজান মোবারক। এর ইঞ্জিনিয়ার কে? আপনি নিজেই, আপনি নিজেই। যেমন আপনি ওয়াশ করবেন তেমনই হবে, এটা ফাঁকি ফুঁকি না, অন্যের গাড়ি নয়, স্বাভাবিক অন্যের কাজ হলে একটু ফাঁকি ফুঁকি দিতে চাই, যারা যাদের ইমান দুর্বল, ঠিক না বেটি? কোন মতে হলেই হয়, ফাঁকি ফুঁকি দিয়ে টাকা নিলে হয়, কিন্তু নিজের ব্যাপারে যদি কেউ ফাঁকি দেয় এর চেয়ে তাহাম্মক আর কেউ আছে দুনিয়ায়, কি বলেন? তাহলে আপনি নিজেই এই মহান দেশ, নিজে আপনার ওয়ার্কশপের মালিক, এই আল্লাহর ওয়ার্কশপে আপনার গাড়িটাকে আপনি নিজে ধারাই করেন, চোখটাকে, হাতটাকে, পাটাকে, নাকটাকে, মাথাটাকে, বিবেকটাকে, পেট, পা, হাত সব কিছুকে ঝালাই করেন নিজে, নিজেরটাকে তাহলে আপনি ফাঁকি যদি দেন বিরাট ফাঁকি দেওয়া হবে। আর ওর চাইতে বড় আহম্মক আর কেউ নাই যে নিজের কাজে যে ফাঁকি দেয়, কি বলেন? কোম্পানির যদি কাজ হয়, দোকান হয়, যেভাবেই চলে চলুক, কিন্তু নিজের হলে এটুকু বুঝে আমরা কখনোই ফাঁকি দেওয়ার কেউ চেষ্টা করে না। আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা ডিউটি করতে শরীর ব্যথা হয় না, ঠিক না? ঠিক। এই জন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই মহা এক সুযোগ আমাদের জন্য। আসুন রমজানে যদি আমাদের এই শরীরটাকে আমরা ঝাড়াই করে নিতে পারি, এটাকে পবিত্র করে নিতে পারি, এটার সমস্যা দূর করতে পারি, তাহলে দেখবেন রমজানের পরে আপনার সব কিছু আল্লাহর ইবাদত করতে অভ্যস্ত হয়ে যাবে, বা দুনিয়া বা টাকা পয়সা বা শয়তানের ইবাদত আর করবে না। বন্ধুগণ, আল্লাহ নবী বলেন, রাগিবা আনফু, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির নাক ধূলিসাৎ হয়ে যাক, ওই ব্যক্তি হালাক হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সাহাবা ইকরাম বললেন, মান হয় ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা কে যার জন্য আপনি বদদোয়া করছেন? আল্লাহ নবী বললেন, মান আদারাকা রমাদান ওয়ালাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি রমজান পেল এরপরও জান্নাতি হতে পারল না। তাহলে রমজান কিসের মাস? জান্নাত পাওয়ার মাস। এই জন্য জাহান্নামের দরজা বন্ধ করা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? জান্নাতকে সাজান এবং বলতে থাকে, আমার বান্দাদের সময় শেষ হলে তোমার এখানে এসে প্রবেশ করবে। এই মাসটা হচ্ছে রহমতের মাস, দয়ার মাস, মাগফিরাতের মাস, ক্ষমার মাস। এই মাসে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? শয়তানকে শৃঙ্খলিত করেন। এই জন্য দেখা যায় এই মাসে সুদখোর, ঘুষখোর, যারা মিথ্যা বলে, গীবত করে, চুরি করে, ডাকাতি করে, ফিল্ম দেখে, হারাম খায়, সবাই এই মাসে কি হয়? ভালো হতে চায়, চাই না? এই জন্য এই মাস আপনার জন্য এক বিরাট সুযোগ। আসুন এই জন্য এই মাসে যদি আপনি সুযোগ গ্রহণ করতে পারেন, তাহলে আপনার জীবনটা ধন্য হবে, জান্নাতি হতে পারবেন। আল্লাহর নবীর বদদোয়া নিয়ে এই রমজানকে যেন কেউ বিদায় আমরা না দিয়ে পারি, তাহলেই হবে আমাদের রমজান আমাদের জন্য সার্থক। মানুষ ভুল করবে, না করবে না? বাবা আদম ভুল করেছেন, আমাদেরও ভুল হবে, এটাই স্বাভাবিক, না অস্বাভাবিক? কিন্তু ভুলের উপরেই থাকলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রমজান মাসকে আমাদের কাছে পাঠিয়েছেন, যাতে করে এই রমজানে আমরা কি করতে পারি, আমরা জাহান্নাম থেকে নিজেকে পরিত্রাণ করে জান্নাতে যাওয়ার সুযোগ গ্রহণ করতে পারি। এই জন্য বন্ধুগণ, আসুন এগারো মাস আমরা হয়তো ভুলেছিলাম, শয়তানের অসহায় ছিলাম, কুমন্ত্রণায় ছিলাম, দুনিয়ার পিছনে ছুটেছি, রিয়ালের পিছনে ছুটেছি, টাকার পিছনে ছুটেছি, গাড়ি নাড়ি বাড়ির পিছনে ছুটেছি, দুনিয়ার সুখ শান্তি পাওয়ার জন্য চেষ্টা করেছি, প্রকৃত শান্তিকে ভুলে গিয়ে আমরা অশান্তির দিকে পা বাড়িয়ে দাও দাও করে চলছি। আল্লাহ বলেন, অমন আওরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা وقد كنت بصيرا قال كذلك اتتك اياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله رب العالمين বলেন যে আমাকে ভুলে যাবে, আমার কথা মতো চলবে না, আমার নিয়মে চলবে না, আমার বানানো এই শরীরটাকে এর শান্তির জন্য, এর সুখের জন্য যে আমার পথে অন্য পথে চলবে, তার জীবনটাকে দুঃখের জীবন করে দেব, ওর জীবনে শান্তি আমি কেড়ে নিব, থাকবে তার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, সুন্দরী নারী, সুন্দর ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, নেতৃত্ব কর্তৃত্ব, দুনিয়ার সব কিছুই তার থাকবে। এই সব কিছু কার জন্যে? শান্তির জন্য না, শান্তির জন্য কি না? আল্লাহ বলেন, ওর শান্তি আমি কেড়ে নেব। আমার আরাদান দিক্রি, যে আমার থেকে মুখ ফিরিয়ে নিবে, তার জীবনটা হবে দুঃখের জীবন, দুঃখের জীবন, তার এই দুনিয়ার সব কিছুই কিছুই শান্তি দিতে পারবে না। এই জন্য আপনারা দেখবেন যে এক রিক্সা চালকের ঘরে যে শান্তি আছে, বড়লোকের ঘরে হয়তো শান্তি নেই, কারণ সে আল্লাহর পথ ছেড়ে দিয়ে দুনিয়ার শয়তানের পথে, দুনিয়ার মানুষের বাড়ানো পথে সে পা এগিয়েছে। এই জন্য বন্ধুগণ, এই রমজানে যদি আমরা প্রকৃত শান্তি পেতে চাই, আসুন ফিরে আসি আল্লাহর পথে, তওবা করি, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহকে বলি আল্লাহ আমার 11 মাসে অন্যায় করেছি, জুলুম করেছি, অন্যায় পথে চলেছি, জাহান্নামের পথে চলেছি, তোমাকে ছেড়ে, তোমার কোরআন ছেড়ে, তোমার নবীর পথ ছেড়ে শান্তি পেতে চেয়েছি, কিন্তু কেউ আমাকে শান্তি দিতে পারে নাই, শান্তির মালিক তুমি, আমাকে ক্ষমা করো, দয়া করো, মাফ করো, আমারে তুমি শান্তি দাও। সত্যি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শান্তি দিবে, বিশেষ করে যারা বেনামাজি, এদের জন্য যারা সুদখোর, ঘুষখোর, যারা মদ পায়, যারা বিড়ি খায়, সিগারেট খায়, চুরি করে, ডাকাতি করে, হানাহানি করে, মারামারি করে, জুলুম করে, অন্যায় করে, মিথ্যা বলে, বিবদ করে, রাজানি করে, এই পৃথিবীতে যাদের কারণে আল্লাহর এই দুনিয়ায় শান্তি, এক তো আল্লাহ শান্তি উঠিয়ে নিয়েছে এদের অন্তর থেকে, আর এই অশান্তি মানুষগুলি আরো অশান্তির আগুনে দাও দাও করে এরা জ্বলতেছে এবং অন্যকে জ্বালাচ্ছে। কি বলেন, একাই মরব না, মরলে 10 জনকে নিয়ে মরব, একাই অশান্তি ভোগ করবো না, বরং আরো 10 জনের ঘরে অশান্তি জ্বালাব। এই জন্য বন্ধুগণ, রমজানে যদি আমরা ফিরে আসতে পারি আল্লাহর পথে তওবা করে, ইব্রাহিম বিন আধাম এক রাজার ছেলে ছিলেন, তৃতীয় শতাব্দীর মানুষ, এক বিরাট রাজার ছেলে, শিকারি করে বেড়াত, আনন্দ ফুর্তি করে বেড়াত, আল্লাহর পথ ছেড়ে দিয়ে দুনিয়ার পথ ধরে শান্তি পেতে চেয়েছিল। একদিন শিকারে গিয়েছে, শিকারি পেয়ে শিকারির পিছনে ছুটতেছে, পিছন থেকে ডাক আসছে, এই ইব্রাহিম বিন আধাম, তোমাকে এই জন্য তো আমি সৃষ্টি করি নাই। পিছন দিকে চেয়ে দেখে, ডানে বামে, সামনে পিছনে, কিরে কেউ তো নাই, ভাবলো শয়তান বুঝি ধোকা দিচ্ছে আমাকে। আবার সামনে ওই শিকারের পিছনে ছুটতেছে, আবার পিছন থেকে ডাক আসতেছে, কি ব্যাপার, আবার ভাবে চিন্তে মনে করলো শয়তান আমাদের ফাঁকি দিচ্ছে। আবার সামনে একবার, দুইবার, তিনবার, চিন্তা করলো, না বুঝি এটা আমার, আমি এটা অন্যায় করছি, আমি এই জন্য সৃষ্টি নই, কিসের জন্য আমি সৃষ্টি। ফিরে আসলেন বাড়িতে, কোন একজন আলেমের মহাদেশের কাছে গিয়ে বললেন, এই খবর, এর ব্যাপারটা কি, কি জন্য আমি সৃষ্টি হয়েছি তাও তো আমি নিজে জানি না। আমরা অনেকেই জানি না আমরা কি জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, জানি না অনেকেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য আমি বান্দা, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, আল্লাহ বলেন। ইব্রাহিম বিন আধাম তওবা করে আল্লাহর পথে এবার ফিরে আসলেন এবং পরবর্তীতে একজন বড় মহাদ্দেশ হয়েছিলেন এবং দুনিয়া ত্যাগী, আখেরাত অভিমুখী ছিলেন। এই ইব্রাহিম বিন আধামের কাছে একজন যুবক এসে, যেই যুবক তার জীবনে যত প্রকার অন্যায়, যত প্রকার মদ খাওয়া বলেন, জেনা করা বলেন, ব্যভিচার, জুলুম, অত্যাচার, অন্যায়, চুরি, ডাকাতি, জীবনের সব পথ দেখেছে আরাম পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য। ইব্রাহিম বিন আধাম অত্যন্ত ইবাদত গুজারি মানুষ ছিলেন, আমল আখলাকি মানুষ ছিলেন, দুনিয়া অভিমুখী, আখেরাত অভিমুখী মানুষ ছিলেন, দুনিয়া ত্যাগী মানুষ ছিলেন, রাজার সন্তান হয়ে দুনিয়ার সব কিছুকে ছেড়ে আল্লাহর পথ ধরেছিলেন, ফিরে এসেছিলেন আল্লাহর পথে। ওই যুবক ছুটে গেলেন বা ছুটে গেল ওই ইব্রাহিম বিন আধামের কাছে। আল্লামা মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাওয়াবিনের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন, গিয়ে বললেন, হে ইব্রাহিম বিন আধাম, আমাকে এমন কিছু ওসিয়াত করেন, এমন কিছু ওয়াজ করেন, যাতে করে আমি যে অন্যায় পথে ডুবে আছি, আল্লাহর নাফরমানিতে ডুবে আছি, শান্তি থেকে সম্পূর্ণ আমার জীবন, শান্তির ধারা ধারা ছ আমি পাই নাই, যার জন্য ছুটেছি, আমার কিছু ওসিয়াত করেন, যাতে করে আমি আল্লাহর পথে ফিরে আসতে পারি। ইব্রাহিম বিন আধাম বললেন, 5টি কাজের কথা তোমাকে বলবো, যদি করতে পারো তাহলে তুমি এর পরেও যে কোনো পাপ করতে পারো তাতে কোনো যায় আসে না, আর এরপরে যে কোনো আমল করো না কেন, ইনশাআল্লাহ তুমি জান্নাতে যাবে। বলে এটাই আমার দরকার। বললেন, তুমি যখন পাপের কাজ করবে তখন তুমি আল্লাহর রিজিক ভক্ষণ করতে পারবে না। আল্লাহর রুজি রুটি খেয়ে, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে তুমি আল্লাহর পাপ করবে, আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে, আল্লাহর সঙ্গে জুলুম করবে, আল্লাহর নাফরমানি করবে, তা চলবে না। তাই হে ইব্রাহিম বিন আদাম, পৃথিবীতে কি আল্লাহর রিজিক ছাড়া কোন রিজিক আছে যেটা খেয়ে আমি বাঁচব? তো বললেন, যদি তাই হয় তাহলে আল্লাহর রিজিক খেয়ে তুমি নাফরমানি করতে পারবে না। এটা তো এক নম্বর হলো। দুই নম্বরটা কি? ইব্রাহিম বিন আদাম বললেন, দুই নম্বরটা হলো যে তুমি আল্লাহর জমিনে, আল্লাহর জমিনের উপরে থেকে তুমি আল্লাহর নাফরমানি করতে পারবে না। বলে এটা তো আরো কঠিন আগেরটা চাইতে। না খেয়ে তো এক ঘন্টা থাকা যায়, পাঁচ ঘন্টা থাকা যায়, কিন্তু আল্লাহর জমিন ছাড়া আমি কোথায় যাব? ইয়া মাশারাল জিন ওয়াল ইনস ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন ও ইনসান, আল্লাহর রাজত্ব বাইরে চলে যাওয়ার যদি তোমাদের ক্ষমতা থাকে চলে যাও, কিন্তু যাওয়ার কোন উপায় নেই। যেখানেই যাবে সেখানে কার জমিন, আল্লাহর কার আসমান, আল্লাহর। এটা তো আরো কঠিন। তাই যদি তাই হয় আল্লাহর রুজি খেয়ে আল্লাহর জমিনের উপরে তাহলে পাপ করতে পারবে না। দুই নম্বর তো হলো, তিন নম্বরটা কি? ইব্রাহিম বিন আদাম বললেন, তিন নম্বরটা হলো তুমি যখন পাপ করবে এমন এক জায়গায় পাপটা করবে যেন তোমাকে আল্লাহ না রাখে। কইটা তো আরো কঠিন, এটা তো আরো কঠিন। এমনকি কোথাও আছে যেখানে লুকিয়ে করলে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না? যিনি ইন্নাহু আলীমুম বিযাতিস সুদুর, যিনি অন্তর্যামী, যিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছুর মালিক, তাকে তো ফাঁকি দেওয়ার মতো এমন কোন জায়গা নেই। তাহলে তাই যদি হয় আল্লাহর জিক্রে, আল্লাহর জমিনে আল্লাহরে দেখো তো ফাঁকি দিতে পারবে না, তাহলে অন্যায় করার চেষ্টা করবো না। এই তো তিন নম্বর হলো। চার নম্বরটা কি? চার নম্বর হলো যখন তোমার মালাকুল মাউত ফেরেশতা এসে যাবে তোমার জীবন কবজ করার জন্য, তোমার রূহটা নিয়ে চলে যাওয়ার জন্য, তখন তুমি মালাকুল মাউত ফেরেশতাকে ফেরত দিবে, বলে দিবে যাও চলে যাও, আমি এখন মরবো না, আরো এতদিন আমি দুনিয়ায় বেঁচে থাকতে চাই। ওইটা তো আরো কঠিন, কারণ মালাকুল মাউতকে এ তো আল্লাহর অর্ডারে কাজ করে, আল্লাহর নাফরমানি করলে তো আল্লাহর কথা, ও যখন সময় হবে বলি কুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমু। মালাকুল মাউত ফেরেশতা যখন আসবে এক সেকেন্ড আগে আর পিছে তো হবে না। আইনা ওয়া তাকুন ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। মৃত্যু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ চাকতে হবে, হবে না হবে না। আল্লাহ বলেন আইনা ওয়া তাকুন ইদরিকুল মাউত, যেখানেই হও না কেন সেখানে মৃত্যুর ফেরেশতা তোমাকে গিয়ে কি করবে, তোমার জীবন কবজ করে নেবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, আল্লাহ বলেন কোন জায়গায় যে যদি তোমরা কি হও লোহার সিন্দুক বানাই যদি ওর মধ্যে ঢুকে যাও, ঠিক আছে, বাইরে থেকে অক্সিজেন সেট করে দেন, কোনো যদি ওখানে বিন্দু পরিমাণের ফাঁক না থাকে, ওখানেও মালাকুল মাউত ফেরেশতা কি করবে, গিয়ে জীবনটা বের করে নেবে। কই এটা তো আরো কঠিন, তাকে বাধা দেওয়ার মতো আমার কিছুই নেই। তাহলে যার রিজিক খাও, যার জমিনে তুমি বসবাস করো, যাকে ফাঁকি দিতে পারো না, যার চোখকে ফাঁকি দিতে পারো না, যার মৃত্যুর ফেরেশতাকে তুমি ফিরে দিতে পারো না, তাহলে নাফরমানি করো না। বলি তো চার নম্বর হলো। পাঁচ নম্বরটা কি? পাঁচ নম্বরটা হলো যখন জাহান্নামের ফেরেশতারা কিয়ামতের মাঠে তোমারে ধরে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করতে নিয়ে যাবে, তখন তাদের থেকে তুমি ভেঙে যেতে হবে তোমাকে। এটা তারও কঠিন, সম্ভব না। কিয়ামতের মাঠে ফেরেশতাদের কাছ থেকে ফাঁকি দিয়ে কোথাও চলে যাব, আইনা গফর, আল্লাহ বলেন কোথায় ভাগার জায়গা তোমার, ভাগার তো জায়গা থাকবে না। এই দুনিয়ায় তো ধরেন ভেঙে যাবেন, মামা বাড়ি, খালু বাড়ি, বোনের বাড়ি গিয়ে লুকিয়ে থাকবেন, ফরেন হয়েছে, তারপর হয়তো অনেক সময় দেখা যায় আমাদের দেশে যখন সরকার চেঞ্জ হয়, পরিবর্তন হয়, আগের সরকারের যত বাড়পাড়া সব পাড়ি দায়ী কোথায়, হয় পাঁচশো দেশ ইন্ডিয়া, আর না হয় সৌদি আরব বা এদিক ওদিক ভেঙে থাকে। দেশ থেকে টাকা আছে এখানে মজে মজে খায় তারা, আবার সরকার কবে পরিবর্তন, ওদের সরকার আসবে আবার ফিরে যাবে। কিন্তু কিয়ামতের মাঠে হ্যাঁ জাহান্নামের ফেরেশতা যখন ধরে নিয়ে যাবে তখন ভেঙে যাওয়ার কোন উপায় আছে? কোন উপায় নেই। তাহলে বন্ধুগণ, এই যুবক এই ইব্রাহিম বিন আদহামের এই এই মূল্যবান পাঁচটি কথা শুনে ভাব বললেন যে না ঠিক আছে, আমি তোবা করলাম, আজ থেকে আর আমি অন্যায় পথে যাব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমাদের সব সব অশান্তি এবং এই আমাদের বডিটা আল্লাহর কাজ না করার মূল কারণ কি? পাপ। কি পাপ? পাপ। সগীরা কবীরা, জেনে অজেনে, বুঝে না বুঝে, কান দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে হাত দিয়ে পা দিয়ে পেট দিয়ে সবকিছু পাপের পঙ্কিল, পাপের সাগরে আমরা ডুবে আছি। এই পাপকে ধুয়ে দেওয়ার সবচেয়ে বড় অ্যাসিড কি আছে? তওবা। তওবা, তওবা করলে সমস্ত পাপ গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিবর্তন করে দিবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরার রাহীমা। যারা তওবা করবে, ঈমান আনবে, সৎ আমল শুরু করবে, আল্লাহর এই পরিচয়, আল্লাহর এই এই গাড়িটাকে আল্লাহর কাজে লাগাবে, তখন আল্লাহ আপনার পাপগুলি কি করবেন? নেকিতে পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, তিনি সকল নবী রসুলদের সর্দার, আল্লাহর সমস্ত মাখলুকাতের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। তিনি কি বলেন? ইয়া আইয়ুহান্নাস তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরু। হে মানুষ সমাজ, তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, তোমরা মনে ফিরে আসো আল্লাহর কাছে। ওই জন্য আজকে আমাদের বিষয়বস্তু দিয়েছিলাম আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো। আল্লাহ নবী বলেন, হে মানুষ সমাজ, আল্লাহর পথে ফিরে আসো, অস্তাগফিরু, তার কাছে ক্ষমা চাও। ফাইন্নি আস্তাগফিরু, ফাইন্নি আস্তাগফিরু, ফাইন্নি আতুবু ইলাল্লাহ আস্তাগফিরু ফিল ইয়াউমি মিয়াত মাররা। রাওয়াহু মুসলিম। আমি দৈনিক আল্লাহর কাছে 100 বার তওবা করি এবং 100 বার ক্ষমা চাই। সুবহানাল্লাহ। যার আগের পরের সমস্ত গুনাহ মাফ, গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। যার জীবনের আগের পরে সমস্ত গুনাহ মাফ, যিনি মাসুম নিষ্পাপ ছিলেন, তিনি 100 বার দৈনিক। সাহাবি বলেন যে আল্লাহর নবী কোন মজলিসে বসলে 100 বার আস্তাগফিরুল্লাহ বলে। আমরা সারাদিনেও সারা বছরেও তওবা করতে পারি নাই, ক্ষমা চাইতে পারি নাই, ওই ভুলে যাওয়া আল্লাহর আজামের কথা ভুলে গিয়েছেন। তওবা করুন এই রমজান মাসে, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন মুসলিম শরীফের হাদিস, আল্লাহ ইয়াবসিতু ইয়াদাহ লিয়াতুবা, ইয়াবসিতু ইয়াদাহ, আল্লাহ ইয়াবসিতু ইয়াদাহ ফিল লাইল লিয়াতুবা মুসলিউন নাহার ওয়া ইয়াবসিতু ইয়াদাহু ফিন নাহার লিয়াতুবা মুসলিউল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন হাত্তা তাতওয়া আশ-শামস মিন মাগরিবিহা। আল্লাহ নবী বলেন, এটাও মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা হাত বাড়াই দেন। যারা রাত্রিবেলা হাত প্রসারিত করে দেন, যারা দিনের বেলা অন্যায় করেছে তো ক্ষমা পাপ করেছে, এদেরকে ডাকে আসো তোমরা ক্ষমা চাও। এইভাবে আল্লাহ রাত্রিবেলা হাত প্রসারিত করে বান্দার দিকে ডাকে, যারা দিনের বেলা অন্যায় করেছে তাদের ক্ষমা চাওয়ার জন্য। সূর্য পশ্চিম দিকে উঠার আগ পর্যন্ত এইভাবে আল্লাহ আমাদেরকে ডাকতেই থাকেন প্রতিদিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন সপ্ত আকাশের আশাজিন থেকে শেষ আসমানে এসে ডাকতে থাকেন, মাই আসআলুনি ফাউতিয়ালা, কে আছো আমার কাছে চাইবা, কার কি প্রয়োজন চাও আমি সব কিছু দিই, তার চাওয়া পাওয়া পূরণ করে দিব, মাই আস্তাগফিরুনি ফাগফিরুলা, কে আমার কাছে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দিব। এই রমজান মাস ক্ষমার মাস, আল্লাহ ডাকতে থাকেন দৈনিক বান্দাকে ডাকে। যদি মার সঙ্গে উল্টা পাল্টা করেন তো দু চার দিন রাগ করে ক্ষমাতে করতে চাই না, ঠিক না? বউ যদি অন্যায় করে, স্বামী কয় যাও হাত পা ধরে, না তোমার ক্ষমা করবো না, কেউ তালাকের ভয় দেখায়। আমার দেশের কিছু মানুষ আছে তালাকটা বাহাদুরি মনে করে, তালাক দেওয়া বাহাদুরি নয়, এটা লাস্ট চিকিৎসা। যদি একান্তই দুজনের না চলে যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন কারণ তার রহমতের দয়ার একশো ভাগে এক ভাগ সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন, যার ফলে একটা মুরগি চিল দেখলে চি করে উঠে, বাচ্চা যেন চিলে না ধরে, একটা গাভীর বাচ্চা হলে ছোটাছুটি করে কেউ যেন তার বাচ্চা না ধরতে পারে, প্রতিটি জীব তার একে অপরের প্রতি দয়া মায়া করে। আল্লাহ রাব্বুল আলামিন 99টি দয়ার ভাগ নিজের জন্য রেখে দিয়েছেন, বান্দার উপরে দয়া করেন। সুবহানাল্লাহ, আল্লাহ চাই না আমার বান্দা পাপ করে জাহান্নামে যাক, এই জন্য তোবার দরজাটা কি আপনার গড়গড়া ছোট কিয়ামত আসা পর্যন্ত দরজা খুলে রাখছে, এবং বড় কিয়ামত সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া পর্যন্ত দরজা খোলা রয়েছে। এই জন্য বন্ধুগণ আমাদের তোবা করতে হবে, ফিরে আসতে হবে, আসুন এই রমজান মাস আল্লাহর পথে ফিরে আসার মাস। আমি দুনিয়ার বান্দা হয়েছিলাম, আমি টাকা পয়সার বান্দা হয়েছিলাম, নফসের বান্দা হয়েছিলাম, জাহান্নাম পর্যন্ত পৌঁছেছি, তোবা করুন, কারণ তোবা করলে আগের সমস্ত পাপ আল্লাহ রাব্বুল আলামিন শুধু ক্ষমাই করে দিবেন না, সমস্ত পাপগুলি নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ, এটাই হলো 99 দয়ার মালিক যিনি তার কথা আল্লাহ। এই জন্য বন্ধুগণ আসুন আমি বলবো যে আল্লাহর প্রতি ফিরে আসার জন্য আমাদের প্রয়োজন কি, প্রথমত তওবা করা। এই জন্য এখানে একটা মাসালা বলে রাখি, যারা বেনামাজি যদি 11 মাস রোজা নামাজ না পড়ে, রমজান মাস আসলে অনেকেই নামাজ পড়ে, পড়ে না নামাজ পড়ে, রোজাও রাখে, রমজান শেষ সব শেষ, তাহলে এদের রোজাও হবে না, রমজানের নামাজও হবে না। এরা যদি উমরা করে উমরাও হবে না, কিচ্ছু হবে না, কারণ বেনামাজি কাফের। বেনামাজি কি? বেঈমান, মুশরিক। তার জন্য সুযোগ তওবা করে, কিন্তু যদি তওবা করে নাই, আর তওবার জন্য শর্ত হলো প্রথমত পাপের কাজ ত্যাগ করতে হবে, পাপের কাজ ত্যাগ করতে হবে। এটা দুই ভাবে হতে পারে, পাপ করা পাপের কাজ, আর আল্লাহর অর্ডার না পালন করাও পাপের কাজ, ঠিক কিনা? নামাজ পড়ে না, এটা পাপ, চুরি করে এটাও পাপ, তাহলে চুরি ছাড়তে হবে, নামাজ পড়তে হবে, তাহলে করণীয়টা করতে হবে, আর বর্জনীটা বর্জন করতে হবে। তোবার এক নম্বর শর্ত, পাপ করবেন আর বলবেন আল্লাহ তোবা তোবা মাফি পাইবে, পাপের কাজ ছাড়তে হবে। দুই নম্বরের শর্ত, অনুতপ্ত হতে হবে, অনুসূচিত হতে হবে, লজ্জিত হতে হবে, আমি এত বড় মূর্খ, এত বড় আমি বেকুব যে আমি আমার স্বার্থ ত্যাগ করে মানুষের স্বার্থের জন্য ছুটেছি। কার জন্য ভাই দুনিয়ায় ছুটাছুটি করতেছেন? নিজে তো কয়েকদিন পরে মরে যাবেন, ছেলে মেয়ের জন্য, স্ত্রীর জন্য, বাবা মার জন্য, ভাই বোনের জন্য, আল্লাহকে ভুলে গিয়েছেন, আল্লাহর পথ ভুলে গিয়েছেন, দুনিয়ার গোলাম হয়েছেন, মরে গেলে সঙ্গে যাবে? যাবে না, যাবে না। আল্লাহ নবী বলেন মানুষ মরে গেলে সঙ্গে তিনটা জিনিস যায়, একটা হলো তার মাল সম্পদ যায় না, খাটটার কিছু কোদাল টোতাল খন্তা টন্তা কবর দেওয়ার জন্য লাগে না, আর কি যায়, আত্মীয় স্বজন যায়, আর যায় তার আমল, আপনার নিজস্ব অ্যাকাউন্টের আমল। অ্যাকাউন্ট দুইটা, একটা হলো সবার যৌথ অ্যাকাউন্ট, একটা আপনার নিজস্ব অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে কেউ শরিক না, যে অ্যাকাউন্টের মালিক আপনি, মরে গেলে আপনার সঙ্গে যাবে, আর একটা অ্যাকাউন্ট মরে গেলে ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই ভাগ করে নিয়ে তারা মজা করবে আপনার জন্য, মোল্লা ডেকে মিলাদ করবে, মিলাদের সবও তো পাবেন না, বেদাতি নিয়ম। বন্ধুগণ চলে আসবে আত্মীয় স্বজন ফিরে, যা কিছু গেছিল মাল ওগুলো ফিরে আসবে, থাকবে শুধু আপনার কি, আপনার আমল। আল্লাহ নবী বলেন আল কাইয়্যাসু মান দারা নাফসাহু আমিরা লিবাবাতিল মাউত, আমরা তো মনে করি চালাককে এই দুনিয়ায় লেখাপড়া করে টাকা পয়সা অর্জন করলো, বিরাট নেতৃত্ব কর্তৃত্বের মালিক হলো, অনেক কিছুই করলো, গাড়ি করলো, বাড়ি করলো, সুন্দরী নারী করলো, এই দুনিয়ার অনেক কিছুই, একে আমরা চালাক মনে করি কিনা? আল্লাহ নবী বলেন চালাক হলো এরা, চালাক নয় প্রকৃত চালাক যে নিজের অ্যাকাউন্টের হিসাব করলো, ও আমেল আলিমা বা আদাল মৌত, এবং মৃত্যুর পরের জন্য কি আমল করলো। বন্ধুগণ এই রমজান আপনার আল্লাহর পথে ফিরে আসার জন্য, মৃত্যুর পরের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য, এই দুনিয়ার বাড়িটা তো সাজাবের জন্য অনেক কিছুই করলেন, আসল বাড়িটা এয়ার কন্ডিশন সেট করার জন্য কিছু করলেন কি, বাতি লাগাইছেন, ডেকোরেশন কিনছেন? এই জন্য বন্ধুগণ যখন আপনাকে এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, এই প্রশ্নের উত্তর কি তৈরি করেছেন, সত্যি কি এই প্রশ্নের উত্তর আসবে তখন? এই জন্য বন্ধুগণ রমজান মাস আল্লাহর পথে ফিরে আসার মাস, এই জন্য তোবা করে ইস্তিগফার করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে, আর তিন নম্বর শর্ত হলো আল্লাহর সঙ্গে ওয়াদা করতে হবে, আল্লাহ আমি আর জিন্দগিতে এই পাপের কাজ করব না, আর কোনদিন এই পাপের কাজ করব না, নামাজ ত্যাগ করব না, মিথ্যা কথা বলব না, গীবত করব না, বাটপারি করব না, ধোকাবাজি করব না, কাউরে উপর জুলুম করব না, যত কিছু অন্যায় সবকিছুর সঙ্গে আল্লাহকে ওয়াদা করে এগুলি আমি ত্যাগ করবো, আর যা ছাড়তেন যেগুলি করণীয় সবগুলি করার চেষ্টা করেন, তোবা করবেন, এই হলো তিনটা শর্ত। আর যদি মানুষের হক হয় তাহলে তার টাকা পয়সা হলে ফেরত দিতে হবে, যদি তার সঙ্গে অন্যায় করে থাকেন মাফ চেয়ে দিতে হবে, মোট কথা তার সঙ্গে ফায়সলা করে নিতে হবে, কারণ মানুষের হক আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই জন্য বন্ধুগণ আসুন এই রমজান মাস আল্লাহর পথে ফিরে আসার মাস। কয়দিন বাঁচবেন, মরে গেলে সঙ্গে কি যাবে? কিছুই যাবে না। কেমতের মাঠে আপনার প্রিয় তোমার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার বাবা মা, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আপনার ভাই ভেঙে যাবে, মা ভেঙে যাবে, বাবা ভেঙে যাবে, স্ত্রী ভেঙে যাবে, সন্তান ভেঙে যাবে, কেউ আপনাকে এক জারা নেকি দিয়ে কি করবে না, সাহায্য করবে না। তাহলে তাদের জন্য ব্যস্ত হয়ে যৌথ অ্যাকাউন্টে অনেক জমা দেন, নিজস্ব অ্যাকাউন্ট খালি, আসল রমজান মাসে এবার নিজের অ্যাকাউন্ট জমা করার জন্য কি করবেন? প্রথমতই কি রমজান মাসের সিয়াম, এই রোজা বন্ধুগণ, রোজা মানে কি বিরত থাকা, অর্থাৎ আমি সবসময় বলি মূলত পেট অর্থাৎ খানা পিনা এবং সহবাস থেকে বিরত থাকা, এটাই হলো মূলত রোজার সংজ্ঞা বলেছে ফকিরা। কিন্তু এর অর্থ, কারণ এই দিকে সবচেয়ে বড় চাহিদা আপনার জীবনে, আপনার জীবনে সবচেয়ে বড় চাহিদা পেটের চাহিদা, যার ফলে আজকে আমরা চলে এসেছি সৌদি আরবে, সবাই কি ছেড়ে এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর কষ্ট করতেছি এই পেটের চাহিদা পূরণ করার জন্য, যার শুরু হয় মায়ের পেট থেকে, শেষ হয় মৃত্যুর আগে শরবত খেয়ে। আর একটা চাহিদা হলো কি, যৌন চাহিদা, যেটা যৌবনে পদার্পণ করলে একজন নারী পুরুষের প্রয়োজন হয়, একটা সময় শেষ হয়ে যায়। এই দুটো চাহিদার জন্য মানুষ দুনিয়ায় ছুটাছুটি করতেছে, বেকুল হয়ে পাগল হয়ে হালাল হারাম অন্যায় জুলুম করে পথ ধরেছে। এই দুইটা বড় চাহিদা হালাল না হারাম পূরণ করা, হালাল এই হালালটাকে বারো তেরো ঘন্টা হারাম করে রাখতে হবে, শুভে সদেক থেকে সূর্য ডোয়া পর্যন্ত। মূলত এই দুইটা জিনিসকে কন্ট্রোল করা সিয়ামের অর্থ। এর মানে হচ্ছে যদি আপনি হালালটাকে হারাম করে রাখতে পারেন তাহলে যেগুলি অরিজিনালি হারাম, যেটা আসলেই হারাম, সেটাকে হারাম রাখতে পারবেন না, পারবেন না, এটাই উদ্দেশ্য। বড়টা পারলে ছোটটা পারবে। এই জন্য বন্ধুগণ, এই জন্য যারা রোজাদার রোজা রাখবে এদের জন্য পুরস্কার কি, এই রোজা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে, সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিসকাম্বারের চাইতে প্রিয়। এই রোজাদারকে রোজাদার সম্পর্কে আল্লাহ বলেন কুল্লাম আল ইবনে আদম আলা আল হাসানাতু বি আশরি আমসালিহি ইলা সাবঈমিয়াতি দিরহাম ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল ইন্না সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজিজু বি তারাকা শাহওয়াতা তারাকা ত্বাম ওয়া শারাব ওয়া শাহওয়াতা মিন আজলি। আল্লাহ নবী বলেন যে বনি আদম কোন আমল করলে এক থেকে দশ নেকি হয়, দশ থেকে সাতশো পর্যন্ত। আল্লাহ তাআলা বলে যে রোজা ব্যতিরিকে এই সিয়াম, এটা আমি নিজে হাতে, আল্লাহ বলেন আমি কি এর সওয়াব দিব, এটা আমল নামাতে লেখা হবে না। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেমন চাইবেন তেমন দিয়ে দিবেন, কারণ রোজা রেখেছে কার জন্যে, আল্লাহর জন্যে। কেউ যদি খানা পিনা খায় সহবাস করে, আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ দেখতে পাবে না? নামাজ পড়লে তো পাঁচজন দেখে, রোজা রাখলে তো পাঁচজন দেখে, হজ করলে তো পাঁচজন দেখে, কি বলে নামাজ পড়লে তো জামাতে দেখে মানুষ, হজ করলে তো অনেকেই দেখে, যাকাত দিলে তো যে দেয় যে নেয় সেই দেখে, কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা আল্লাহ ছাড়া আর কেউ দেখতে পায় না। এই জন্য আল্লাহ এর প্রতিদান দিবে,
বন্ধুগণ, এই জন্য এই সিয়াম যেন আমাদের কিয়ামতের মাঠে সুপারিশকারী হয়। আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি গেট দিয়ে ডাকবেন কিয়ামতের মাঠে, আইনা সাইমুন, কোথায় রোজাদাররা, আইনা সাইমুন, কোথায় রোজাদার যারা আমার জন্য রোজা রেখেছিল, আল্লাহর নিজের স্পেশাল সেই সওয়াব নিয়ে দাঁড়িয়ে থাকবেন, ডাকবেন রায়্যান, দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের কয়টা দরজা হবে? আটটা, ঠিক না? আটটা দরজা হবে, এর একটা দরজা হবে বাবুর রায়্যান, রোজাদারদের জন্য ভিআইপি গেট। আল্লাহ নিজে রিসেপশন করবেন, নিজে স্বাগতম জানাবেন। আপনি যদি আল্লাহর মেহমান, এই রমজানকে সঠিকভাবে স্বাগতম জানাতে পারেন, আদর আপ্যায়ন করতে পারেন, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ডাকবেন, ওই রোজাদারকে আছে এসে যাও, বাবুর রায়্যান দিয়ে প্রবেশ হও, প্রবেশ করো। আল্লাহ ডেকে ডেকে প্রবেশ করে, যখনই রোজাদাররা প্রবেশ করে, দরজা বন্ধ করে দেওয়া হবে, আর কাউকে ওখান দিয়ে ঢুকতে দেওয়া হবে না। সুবহানাল্লাহিল আযীম। বন্ধুগণ, চান না আল্লাহর মেহমান হতে, আল্লাহ স্পেশাল ওই গেট দিয়ে প্রবেশ করতে? এই জন্য এই রমজান মাসে আপনার ঈমানকে নবায়ন করার জন্য, এই সবুরের মাসে, তাকওয়ার মাসে, কোরআন নাজিলের মাসে, এই জন্য বেশি করতে রোজা রাখতে হবে। দুই নম্বরে কি, এই রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআন পড়তে হবে বেশি বেশি করে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। আজকে আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন কোন আমল করি না, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। আল্লাহ নবী বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবে, তোমরা কোরআন তেলাওয়াত করো। কোরআন কিয়ামতের মাঠে যে কোরআন তেলাওয়াত করবে তার জন্য রাত্রের ঘুম হারাম করি আমি কোরআন তেলাওয়াত করিয়েছি। বলে কি বলতে চাও? বলে আমার সুপারিশ আছে, একে জান্নাত দিতে হলে যাও, নিয়ে যাও। সুবহানাল্লাহ। আর যদি এই কোরআন না পড়েন, কোরআন না বুঝেন, কোরআনের আমল না করেন, আমি বলি কোরআন একে কোরআনকে কোরআনের এই আমানত, এটা মহাগ্রন্থ আমানত। ইন্না আরাদনা আমানাত আলা আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা ইয়াহমিলনা ওয়াশফাকনা মিনহা হামালাহা আল-ইনসান। এই কোরআন মহাগ্রন্থ আল্লাহর পক্ষ থেকে আমানত, এই আমানতকে রক্ষা করার জন্য কয়টা কাজ করতে হবে? চারটা। এক নম্বরে পড়তে হবে, দুই নম্বরে বুঝতে হবে, তিন নম্বরে আমল করতে হবে, চার নম্বরে এই কোরআনের দাওয়াত আরেকজনের কাছে পৌঁছাতে হবে। করি আমরা, একশো জন যদি মুসলমান হাজির করা যায়, কয়জন কোরআন পড়তে জানে? পাঁচজনও পারে না। যদি পাঁচজন পারে তো হাজারে একজন বুঝে, আর যদি হাজারে একজন বুঝে তো দশ হাজারে একজন আমল করে, আর দশ হাজারে একজন আমল করলে হয়তো পঞ্চাশ হাজারে একজন দাওয়াত করে, ঠিক না বেডি? তাহলে এই কোরআন আমাদের পক্ষে সুপারিশ করবে না নালিশ করবে? وقال الرسول يا رب ان قوم اتخذوا هذا القران مهجورا সূরা ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে নালিশ জানাবে, হে আল্লাহ আমার কওম, আমার উম্মত এই কোরআনকে ত্যাগ করেছিল, পড়ে নাই, বুঝে নাই, আমল করে নাই, দাওয়াত করে নাই, এই কোরআন আপনার বিরুদ্ধে নালিশ করবে, আমাকে পড়ে নাই। রাসূল আপনার বিরুদ্ধে নালিশ করবে, একদিক থেকে কোরআন আপনার বিরুদ্ধে, আর একদিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সুপারিশে ধন্য হবে, মানুষ জান্নাত যাবে, সেই নবী আপনার বিরুদ্ধে একদিকে একদিকে কোরআন নালিশ করলে জান্নাত হবে না জাহান্নাম হবে? এই জন্যই কোরআন জিবরিল আমিন আলাইহিসসালাম রমজান মাসে আল্লাহ নবীকে কোরআন খতম করাতেন, আল্লাহ নবী পড়ে পড়ে জিবরিলকে শোনাতেন। এখান থেকে মহান উলামারা বলেছেন রমজান মাসে কোরআন খতম করা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন 60 বার খতম দিতেন, ইমাম বুখারী, ইমাম শাফি এরা 60 বার করে কোরআন খতম দিতেন, ইমাম যোহরি, ইমাম সাউরি তিন দিনে, প্রথম দশকে প্রতি সাত দিনে এক খতম, এরপরে তিন দিনে খতম, শেষ দশকে গিয়ে প্রতিদিনে একটা করে খতম। যে হাদিসে আছে তিন দিনের আগে বা তিন দিনের কমে খতম দেওয়া নিষেধ রয়েছে, আল্লামা ইবনে রাজব রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এটা রমজান ব্যতিরিকে, কারণ রমজান বিশেষ একটা সময়, এটা কোরআন নাজিলের মাস, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদান লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হেদায়েতের মাস, এটা কোরআনের মাস। অনেকে আছে সৌদি আরবে সে কোরআন পড়া ভুলে গেছে, অনেকেই তো জানি, আর বিশেষ করে আমি এখানে দেখি যে যারা টুকিটাকি দেশে লেখাপড়া করছে কিছু মাদ্রাসায়, এখানে এরা দুনিয়ার পিছিয়ে আরো বেশি ছুটে। এদেরকে ইসলামিক সেন্টার আসতে বললে বলে যে এখানে তো শিকার জন্য আসি না, এখানে দুনিয়া অর্জন করার জন্য আসি। নাউজুবিল্লাহ, এই কোরআন আপনার বিরুদ্ধে সুপারিশটা করে নালিশ করবে, মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার বিরুদ্ধে নালিশ করবে। وقال الرسول يا رب ان قوم اتخذوا هذا القران مهجورا, আজ কোরআন মাহজুর পরিত্যক্ত, কোরআন কে আমরা ছেড়েছি, কোরআন আজ লাইব্রেরিতে আছে, কোরআন মসজিদে আছে, তাকে আছে, আলমারিতে আছে, কোরআন আমরা পড়ি না। বন্ধুগণ, এই কোরআন বেশি করে রমজান মাসে পড়েন। তিন নম্বরে, এই রমজান মাসে তারাবির নামাজ, কিয়াম বা তাহাজ্জুদ যাকে বলেন, তারাবি কিয়াম তাহাজ্জুদ একই জিনিস, এটা পড়েন। আল্লাহর নবী আলাইহিসসালাম 11 রাকাতের বেশি পড়েন নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বুখারী মুসলিমের হাদিস, মা কানা ইয়াযিদু ফি রমাদান ওয়ালা গাইরি আলা 11 রাকা। মা আয়েশা বলেন, তাকে জিজ্ঞেস করা হলো, হে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবীর রাত্রির নামাজ সম্পর্কে আমাদেরকে অবহিত করুন। বললেন, আল্লাহর নবী রমজানে, এই রমজানের নামাজ সম্পর্কে আল্লাহর নবী বললেন, মা আয়েশা বললেন, রমজান এবং রমজানের বাইরে কখনোই 11 রাকাতের বেশি নামাজ পড়েন নাই। এটা বুখারী মুসলিমের হাদিস, বুখারী শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আল্লাহর রাসূলের রাতের নামাজ 13 রাকাত ছিল, এই জন্য আল্লাহর নবী 11 বা 13 উঠে বেশিরভাগ পড়েছেন 11 রাকাত, হয়তো মাঝে মধ্যে পড়েছেন 13 রাকাত, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস, কারণ ঘরের কথা, মা আয়েশার ঘরে আল্লাহর নবী নামাজ পড়তেন তিনি ভালো জানেন। এটাই হলো রাসূলের রাতের তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল বা তারাবির যায় বলে, এটাই হলো নামাজ। আল্লাহর নবী তিন দিন জামাত করে পড়িয়েছেন, ভয়ের কারণে ফরজ হয়ে যেতে পারে, এই জন্য আর পড়েন নাই। পরবর্তীতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যুগে ওবাই ইবনে কাব এবং তামিউদ্দারি, এটা মুয়াত্তা মালিকের সহিহ হাদিস, সাহিব ইবনে ইয়াজিদের হাদিস, এখানেও হযরত উমর ফারুক ওই 11 রাকাতেই নামাজ পড়া চালু করেছিলেন। এজন্য সহিহ যেটা হলো এবং আল্লাহর নবীর আমল হলো 11 বা 13, এটাই পড়তে হবে। 2 রাকাত 2 রাকাতের উপর সালাম ফিরবেন, 3 রাকাত পরে বেতর পড়েন, বেতর 1 সালামে পড়েন বা 2 সালামে পড়েন, মধ্যখানে বৈঠক করে উল্টা তকবীর দিবেন না, এই ধরনের পদ্ধতি, এই ধরনের নিষেধ রয়েছে। বন্ধুগণ, এ হলো তারাবির নামাজ বা তাহাজ্জুদ বা কিয়ামুল লাইলের নামাজ। এর অতিরিক্ত যদি পড়তে চান, এটা হলো সুন্নতে মুআক্কাদা, এর অতিরিক্ত পড়তে চান কোনো অসুবিধা নেই, পড়েন। 30% যারা পড়েন, কেউ 29 পড়ে, কেউ 39 পড়ে, আরো পড়েন সালাতুল লাইলি মাসনা মাসনা। আল্লাহ নবী বলেন, রাত্রির নামাজ 2 রাকাত 2 রাকাত, ফায়দা খিফতাস সুবহা, সকাল হয়ে যাওয়ার ভয় করলে 1 রাকাত বেতর পড়ে নাও, খালাস। তাহলে এই এখানে আল্লাহ নবী নির্দিষ্ট করেন নাই। এখান থেকে মুহাদ্দিসরা বলছেন, রাত্রির নামাজ নামাজ অনির্দিষ্ট, তবে সুন্নতে মুআক্কাদা, রাসূলের যেটা আমল, হযরত উমারের যেটা সহিহ হাদিসে প্রমাণিত, সেটা হলো 11 বা 13 রাকাতের নামাজ। অতিরিক্ত পড়তে চাইলে ঝগড়া নাই, তবে যদি ইমাম সাহেব বেশি পড়েন, আপনি মনে করেন 11 পড়তে চান কিন্তু ইমাম সাহেব 20 পড়েন, তাহলে তার সঙ্গেই পড়তে থাকেন, এটাই উত্তম। কারণ আল্লাহ নবী বলেন, মান সাল্লাম আল ইমাম হাত্তা ইয়ানসারিফ কুতিবাত লাহু আও কুতিবা লাহু কিয়ামু লাইলা, যে ইমামের সঙ্গে নামাজ পড়বে এবং ইমাম যখন শেষ করবে, তার সঙ্গে শেষ করে বাড়ি যাবে, তাহলে তার সারা রাত্রির নামাজ পড়ার নেকি লিখে দেওয়া হবে। তাহলে যদি আপনি মধ্যখানে চলে যান, তাহলে আপনি নেকি থেকে সারা রাত্রির কিয়াম থেকে মারুম হয়ে গেলেন। বুঝাচ্ছে, এই নিয়ে ঝগড়া ফাসাদ করবেন না, তো উত্তম যেটা বললাম 11 বা 13 করবেন, এটাই উত্তম। অতিরিক্ত কেউ বসে বললে তার সঙ্গে ঝগড়া ফাসাদ করবেন না, যদি সেইভাবে পিছনে আপনি পড়েন, তাহলে আপনি তার সঙ্গেই পড়বেন, নেকি পাবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, এ হলো রাত্রির নামাজ। এরপরে দান সদকা করেন, আল্লাহ নবী বলেন, আফজাল সাদাকা সাদাকাতু রমাদান, উত্তম দান হলো রমজানের দান, দান সদকা করেন। আল্লাহ নবী আলাইহিস সালাম সবচেয়ে দানবীর ছিলেন, রমজান মাসে আরো বেশি দান করতেন, ঝুটিকা বেগে যে হাওয়া বয়ে যায় এর চেয়েই তো আল্লাহর নবী বেশি কি করতেন, দান করতেন। এই যে রমজান মাসে দান সদকা করেন, গরিব মিসকিনের খানা খান, এই রমজান মাসে আরো বেশি বেশি করে জিকির আজকার করেন, বিশেষ করে ইফতারির সময়, সেহরির সময়, ইফতারির সময় দোয়া আল্লাহ কবুল করেন, সেহরির সময় আল্লাহ শেষ আসমানে নেমে আসেন, ডাকতে থাকেন, এভাবে রোজাদারদেরকে ইফতারি করান। আল্লাহ নবী বলেন যে মান ফাত্তারা সাইমান, যে রোজাদারকে রোজা করালো সে রোজাদারের সমপরিমাণ নেকি পেল, এতে রোজাদারের কোনো নেকির কম হবে না। অনেকে মনে করে সারা রোজা রাখলাম আর একজনকে নেকিটা দিয়ে দিব কে, না, আল্লাহ আপনার হিসাবটা কি এটা তো দিবে কে আল্লাহ, ঠিক না? আল্লাহ বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আমার বান্দারা, আমার আগের পরের জিন ইনসান সবাই যদি কি একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে যাও আর সবাই যদি আমার কাছে চেয়ে থাকো, চাইতে থাকো, আমি আল্লাহ তোমাদের সবার যা যা চাওয়া সব পূরণ করে দিব, আমার ভান্ডার শেষ হবে না, অতটুকুই কম হতে হবে না। যদি একটা আটলান্টিক কি করে এক মহাসাগরের মধ্যে যদি একটা সুই ডুবাই দেন, আর দিয়ে যদি উঠান, এক বিন্দু পানি কমে উঠবে, ঠিক না? তাতে কি আটলান্টিক মহাসাগরের পানি কমছে বোঝা যাবে? আল্লাহ বলেন হাদিসে কুরসিতে, সবাই যদি চাও, সবাই যদি সবার কিছু দিয়ে দিই, তাতে আমার এতটুকু কমবে না, ওই আটলান্টিক মহাসাগরের সুই ডুবাই যতটুকু কমবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কাছে চাইতে থাকেন এই রমজান মাসে, এই জন্য রমজান মাসে উমরা করেন। এই রমজান মাসে একটা উমরা করলে কি হবে? একটা হজের কি হবে? আল্লাহর নবী বিদায় হজ থেকে ফিরে এসে এক মহিলাকে দেখলেন, বললেন তুমি হজ করতে যাও না? বলে না ইয়া রাসূলুল্লাহ, দুইটা ঘোড়া, দুইটা উট, একটা উটে আমার স্বামী আপনার সঙ্গে হজে গিয়েছিলেন, আর একটা উটের দায়িত্ব আমার এর খানা পিনা, এর আর জমিনে পানি সেচ দেওয়া, এই দায়িত্বগুলি আমার ছিল, এই জন্য আপনার সঙ্গে যেতে পারি নাই হজ করতে। আল্লাহ নবী বললেন যখন রমজান আসবে তখন উমরা করে নিও। রমজান মাসের উমরা হজের সমান নাকি? অন্য বর্ণে আছে আমি নবীর সঙ্গে হজ করার সমান নাকি? চিন্তা করেন বন্ধুগণ, আল্লাহ নবীর সঙ্গে যারা হয়, আজকাল আমরাও হজ উমরা করি না, করি না রমজান মাসে? ইসলামিক সেন্টারের পক্ষ থেকে রমজান মাসের চারটা তারিখ নির্দিষ্ট করা হয়েছে, সম্ভবত 9 তারিখ, 16 তারিখ আর 23 তারিখ আর 25 তারিখ গাড়ি যাবে, যারা যেতে চান এখান থেকে সাইকেলে যাবে, তাদের সঙ্গে উমরা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ আমরাও তো উমরা করি, আর সাহাবায়ে কেরাম আল্লাহর নবী কি সঙ্গে কি করেছিলেন? হজ করেছিলেন। একটা হজ মানে কি? কবুল হজ, জান্নাতি হয়ে যাওয়া, নিষ্পাপ হয়ে যাওয়া। কতবারই তো উমরা করলেন কিন্তু উল্টা পাল্টাই চললেন, তাহলে বুঝতে হবে উমরা হয় নাই। বন্ধুগণ রমজান শেষে যদি আর আগে যদি একই হয় তাহলে বুঝতে হবে রমজান কোন কাজ হয় নাই। এই জন্য উমরা করার চেষ্টা করেন, যতদূর সম্ভব হয় যারা ছুটি পান, যাদের ব্যবস্থা আছে, সুবিধা আছে, উমরা একটা করার চেষ্টা করবেন অবশ্যই ইনশাআল্লাহ। আল্লাহ নবীর সঙ্গে হজ করার সময় নাকি এবার একটা হজের নাকি, এর চেয়ে আর কি পেতে পারেন? এই রমজান মাসে লাইলাতুল কদর রয়েছে, একটা রাত্রি লাইলাতুল কদরে খায়রু মিনাল বিচার, 1000 মাসের চাইতে, 83 বছর 4 মাসের চাইতে উত্তম। এই রাত্রি যে মাহরুম হয়ে গেল, আল্লাহ নবী বলেন সর্বকল্যাণ সিকরে মাহরুম হয়ে গেল। শেষ দশে বিজোড় রাত্রি 21, 23, 25, 27, 29 যে কোনটা একটা হতে পারে, কোন একটা নির্দিষ্ট করা ঠিক না, কারণ এক এক বছরে এক এক রাত্রি বিজোড় রাত্রি তো হয়, বিজোড় রাত্রি তো হয়, তবে এক এক বছরে এক এক রাত্রি তো হয়। এই জন্য চেষ্টা করবেন এই লাইলাতুল কাদার পাওয়ার জন্য, এই রাত্রিতে। এটাই হলো ভাগ্য রজনী। আমরা তো বোকা মুসলমান, কিছু মোল্লা প্যাট প্যাট এবং পকেটের ব্যবসা করতে গিয়ে আমাদেরকে তো ভাগ্য রজনী বাড়াই দিল সবে, বারাত 15ই শাবান ওখানে খুব করলাম, কিন্তু সব লাইলাতুল কাদারে গিয়ে আমাদের খবর থাকে না, কারণ এই বেদাত শবে বরাতের বেদাত রমজানের লাইলাতুল কাদারের এই সুন্নতকে আমাদের কি করেছে? মাহরুম করে দিয়েছে, এটাকে মলিন, এটা কি করছে? হার বানিয়েছে। এই জন্য আল্লাহর নবী শেষ দশকে এতেকাব করতেন, পারলে এতেকাব করেন, নিজে কোমর বাঁধতেন অর্থাৎ মজবুত হতেন, নিজে রাত্রি জাগতেন এবং পরিবার সবাইকে জাগাতেন, নিজে কি বলে এতেকাব করতেন। এই জন্য বন্ধুগণ এতেকাব করার চেষ্টা করেন। আসুন, আমি আর লম্বা করতে চাই না, আসলে আমি অসুস্থ ছিলাম, কিন্তু আপনাদের এই সুন্দর চেহারাগুলি দেখে আলোচনা করতে গিয়ে অনেক মনেই বলে ফেলেছি, আসলে আজকে আমার আলোচনা করার কথাই ছিল না, কারণ সারাদিনই যে অবস্থা আমার তাতে জানি না, মনে করছিলাম আলোচনা করতে পারবো না, একটু আগে জমজম পানি খাচ্ছিলাম, আমার নিয়ত করতেছিলাম যে আল্লাহ আজকের আলোচনাটা করতে পারি, আল্লাহ জমজমের পানি যেই নিয়তে খাওয়া হয় ওই নিয়ত পূরণ হয়, আল্লাহ হয়তো পূরণ করছেন ইনশাআল্লাহ। বন্ধুগণ আসলে আল্লাহর পথে ফিরে আসুন, এই রমজানকে, এই রমজান আল্লাহর মেহমানকে আল্লাহর কাছে গিয়ে নালিশ করতে যেন সুযোগ না পাই, বরং সুপারের জন্য করে। এই রমজানের সিয়াম, এই রমজানের কিয়াম, রাত্রি নামাজ, কোরআন তেলাওয়াত, আমরা ইফতারি করাই, সিহরি খাই, আমরা উমরা করি, আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা লাইলাতুল কদর পড়ার চেষ্টা করি, আমরা আবারও ওই কথাটা আপনাদের বলবো যে আল্লাহর নবীর কথা আলাইহিস সালাম, রাগে মানফু তুম্মা রাগে মানফু তুম্মা রাগে মানফু কিল অমান হয় রাসূলুল্লাহ, قال من ادرك رمضان ولم يدخل الجنه আল্লাহ নবী বললেন ওই ব্যক্তির নাক ধূলিসাৎ হয়ে যাক তিনবার বললেন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ওই ব্যক্তি কে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি হলো যে রমজান পেল এরপরও সে জান্নাতে প্রবেশ করতে পারল না আমরা যেন হতভাগাই না থেকে যাই নাক ধূলিসাৎ যেন না হয়ে যাই ধ্বংসপ্রাপ্ত যেন না হই রমজান যেন এবারের রমজান আমাদের সমস্ত রমজান মানে পুড়িয়ে দেওয়া আমাদের সমস্ত পাপগুলিকে পুড়িয়ে ছাই করে নিষ্পাপ হয়ে আল্লাহর ওয়ার্কশপে আমাদের গাড়িটাকে নতুন করে আমরা এটাকে জীবন ফিরাতে পারি এই আল্লাহর গাড়িটাকে আল্লাহর ইবাদতের জন্য কাজে লাগাতে পারি আল্লাহর নিয়মে চলতে পারি শয়তানকে আমরা যেন ভাগাতে পারি শয়তানের সঙ্গে যেন আমাদের সম্পর্ক ছিন্ন হয় তোবা করে আমরা ফিরে আসতে পারি আর সিয়াম মানে বিরত থাকা সর্বপ্রকার অন্যায় অশ্লীল হারাম নোংরা রাজানি মারামারি হানাহানি জুলুম অত্যাচার সুদখুরি ঘুষখুরি যত কিছু বেবিচার যত কিছু অন্যায় আছে সব অন্যায় থেকে যেন আমরা বিরত থাকতে পারি তাহলে হবে এবার আমাদের রমজান সার্থক এবারে রমজান আমাদের জন্য কল্যাণকর হবে সত্যি সিয়াম আমাদেরকে সমস্ত অন্যায় থেকে বিরত রাখতে পারবে আসুন আমাদের আবারও বলি মানসিকভাবে শারীরিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে শিক্ষা দীক্ষার মাসলা মাসাইল আলোচনা করার আজকে আমাদের সুযোগ নেই সময় নেই আপনারা আমাদের ক্যাসেট নিয়ে নেবেন বই নিয়ে নেবেন প্রয়োজনীয় মাসলা মাসাইল জানার জন্য টেলিফোনও করবেন ইনশাআল্লাহ আপনাদের খিদমতে আমরা আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই রমজান যেন আমাদের জীবনকে জান্নাতি বানিয়ে দেওয়ার জন্য রমজান করে দেন আল্লাহর এই মেহমানকে যেন আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারি এই সিয়াম যেন আমাদের জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করতে পারে এই কোরআন যেন আমাদের এবারের কোরআন তেলাওয়াত যেন বিশেষ করে যারা কোরআন পড়তে পারেন না তাদের জন্য সুযোগ রমজান মাসে প্রতিদিন আমাদের তারাবির পরে কোরআন শিক্ষা দেওয়া হবে যারা শিখতে চান চলে আসবেন ইসলামিক সেন্টারে আমি আপনাদের শিক্ষা দেবো ইনশাআল্লাহ চেষ্টা করবো প্রতিদিন 30 দিনে ইনশাআল্লাহ দেখবেন যারা কোরআন পড়তে পারেন না ইচ্ছা থাকলে কোরআন শিখে দেবেন ইনশাআল্লাহ বা যারা শুদ্ধ করতে পারেন না সবার জন্য সুযোগ আপনাদের উমরার জন্য ব্যবস্থা আছে যোগাযোগ করবেন আকুলু কাওলি হাযা আসসালামু আলাইকুম আপনাদের কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আমার এক ভাই প্রশ্ন করছেন যে আমাদের দেশে ইমামরা উল্টা তকবির দিয়ে বেতর নামাজ পড়ে আসলে আমাদের দেশে বেতর নামাজটা যেভাবে পড়া হয় পুরোটাই সুন্নাহ বিরোধী রাসুলের সুন্নতের পরিপন্থী পুরো নিয়মটাই প্রথমত বেতর মানে বেজর এটা এক রাকাত হতে পারে হাদিসে এক রাকাতেরও কথা আছে 3 আছে 5 আছে 7 আছে 9 আছে 11 আছে 13 রাকাতেরও জয়ীফ হাদিস আছে আমার দেশের আলিমরা 3 রাকাত বেতর ছাড়া অন্য কোনো বেতর মানেন না এটা একটা হাদিসের পরিপন্থী ফতোয়া 2 নম্বরে বেতরের নামাজের পদ্ধতিতেও উল্টাপাল্টা আল্লাহর নবী আলাইহিসসালাম বলছেন লা তুতিরু বিসালা 3 রাকাত বেতর পড়ো না আউতিরু বি খামসিন আও বি সাবইন আউতিরু খামসান আও সাবআন 3 রাকাত বেতর পড়ো না বরং তোমরা 5 রাকাত বেতর পড়ো 7 রাকাত বেতর পড়ো অন্য হাদিসে আল্লাহ নবী বলেন তোমরা মাগরিবের মতো করে বেতর পড়ো না মাগরিবের সাদৃশ্য বেতর পড়ো না তাহলে আমরা যেভাবে বেতর পড়ি মাগরিবের মতো করে পড়ি 2 রাকাত পড়ে বৈঠক করি আবার উঠে 1 রাকাত পড়ি সেটাই তো মাগরিবের মতো হলো ঠিক না বেটি আল্লাহর নবী 3 রাকাত বেতর পড়েছেন অন্য হাদিসে 3 রাকাত বেতর পড়ার সমস্ত ইয়ে আছে প্রমাণও আছে তাহলে যেই নবী 3 রাকাত বেতর পড়তে নিষেধ করলেন যে নবী আলাইহিসসালাম মাগরিবের মতো করে বেতর পড়তে নিষেধ করলেন ওই নবী 3 রাকাতের বেতরের পদ্ধতিটা কি দিয়েছেন সেটাই কি আমাদের জন্য প্রযোজ্য না কি আস্তে করে বলেন কেন ঠিক না বেটি আল্লাহর নবী আলাইহিসসালাম এই বেতর দুই ভাবে পড়ার আমাদেরকে পদ্ধতি দিয়েছেন একটা হলো 2 রাকাত পড়ে সালাম ফিরাই দিবেন এরপরে আর 1 রাকাত পড়বেন 2 সালামে 3 রাকাত 2 সালামে সাফান ও বিতরান 2 রাকাত পড়ে সালাম ফিরাই দিবেন আর এক রেখাত পড়বেন। ঝামেলা হলো নিয়ত। আমার দেশের হুজুরা তো নিয়ত পড়া মুখস্থ করেছে না, নিয়তের কোনো ঝামেলা নাই। নিয়ত মানে সংকল্প, এটা দিনের কাজ। তিন রেখাত বেতর পড়ার নিয়তে দুই রেখাতের কি করবেন, তাকবীরে তাহরিমা বানবেন, সালাম ফেরে দিয়ে আবার এক রেখাতের। এর জন্য তো মুখে কিছু পড়ার দরকার নাই। আরে বাপ, তিন রেখাত বেতর দুই ভাবে, এই যে ভাবে পড়ত নিয়ত বই কিতাবে নাই, করুন কি এখন বিরাট ঝামেলা। ঝামেলা তো আপনার মোল্লাজি বানাই রাখছে, আল্লাহ আল্লাহ রাসূল তো ঝামেলা করে রাখে নাই। মানুষের ঝামেলা মানুষের পকেটে রেখে দেন, একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো তিন রাকাত একই বৈঠকে একই সালামে, প্রথম রাকাত দ্বিতীয় রাকাত তৃতীয় রাকাত আলাতুল পড়ে যান, মধ্যখানে কোনো বসা বসি নাই, ঠিক আছে। তৃতীয় রাকাত পড়ে বৈঠক করে সালাম ফিরে দিবেন, বাস হয়ে গেল। আর কুনুত পড়ার বিষয়টা মনে রাখবেন, এখানে আর একটা কথা মনে রাখেন, কুনুত পড়ার বিষয়টা পড়তেও পারেন ছাড়তেও পারেন, জায়েজ সুন্নত, এটা ওয়াজিব বলার কোনো দলিল নেই। কোন রুকুর আগেও পড়তে পারেন, রুকু করার পরেও পড়তে পারেন, দুটাই দলিল আছে, সহি আছে, আগেও আছে পরেও আছে। কোনোতে হাত উঠাতেও পারেন না উঠাতেও পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে কোনো পড়া না পড়া, হাত ওঠা না ওঠা, রুকুর আগে পরে তিনটাই যায়, কোনো অসুবিধা নেই। এখন আসি আমরা যেভাবে বেতর পড়ি, আসলে তো আমরা পড়ি মাগরিবের মতো হয়ে যায়, ঠিক না বে? ঠিক, মাগরিবের মতো যখন হয়ে গেছে তখন আমাদের হানাফি মাজহাবে এর দুইটা, এখান থেকে বাঁচবের জন্য দুইটা জিনিস বাড়িয়ে দেওয়া হয়েছে। কি করা হয়েছে? দুইটা জিনিস বাড়িয়ে দেওয়া হয়েছে বাঁচবের জন্য। বাড়াইছে কে? মুফতি সাহেব, আল্লাহর নবী না। এক নম্বরে কি? কুনুত পড়া ওয়াজিব। আর কুনুত পড়লে মাগরিবে তার কুনুত নাই, তাহলে মাগরিবের মতো হলো না, ঠিক আছে। বাঁচার জন্য একটা অজুহাত, একটা পন্থা বের করে নিয়েছে নিজেরা, আল্লাহর নবীর দেওয়া দুইটা তরিকা বাদ দিয়ে নিজেরা তরিকা বাড়াই নিয়েছে। সেটা কি? বেতরে কুনুত ওয়াজিব না পড়তে বলে শুধু ইখলাস পড়ো। ওয়াজিব করা না করা কি এটা কি কোনো ব্যক্তির পকেটের ব্যাপার নাকি? ওয়াজিব ফরজ সুন্নত নফল এটা তো শরীয়তের ব্যাপার, আর শরীয়ত তো কোরআন হাদিসে, কেউ কইলে তো ওয়াজিব হয় না, আর কেউ ফরজকে না ও সুন্নত বলে তো সুন্নত হবে না, আর সুন্নতকে ফরজ বললে তো হবে না। আল্লাহ নবী আলাইহিসসালাম এটা কোনোভাবেই এটা ওয়াজিব প্রমাণিত না। এক, তাহলে ওয়াজিব নিজেদের পক্ষ থেকে বাড়ায় নেওয়া ওই মাগরিবের সাদৃশ্য থেকে বাঁচার জন্য। আর দুই নম্বরে কি? উল্টা তাকবীর। কোথেকে আসে উল্টা তাকবীর? নামাজে তাকবীরের তাহরিমা রুকুন, আর বাকি সমস্ত তাকবীর গুলি আল্লাহ আকবার গুলি ওয়াজিব। এই তাকবীরটা কি? এর হুকুম কি? সুন্নাত, মুস্তাহাব। সুন্নাত হলে তো হাদিস লাগবে, মুস্তাহাব হলে তো হাদিস লাগবে। বরং কেউ কেউ আবার চেষ্টা করছে যে হাদিসের আবার অপব্যাখ্যা করার চেষ্টা করছে। সেই জন্য আপনাদের বলবো যে বেতর পড়ার দুইটা পদ্ধতি। অনেকে টেলিফোন করে রমজান মাসে জিজ্ঞেস করে আমাদেরকে, এই আমাদের হুজুর একজন হুজুর আছেন, টাইটেল পাস হুজুর, দাওরা পাস হুজুর, উনি বলছেন যে না এর বেতর পড়লে হবে না, পড়বো না, শহীদের মসজিদের বাড়িতে এসে বেতর পড়বো। তো আপনাকে ইমাম সাহেবের সঙ্গে নামাজ শেষ না করাতে সারা রাতে কিয়াম থেকে নামাজ নেকি থেকে মাহরুম করলো, আর রাসুলের দেওয়া তরিকা থেকে মাহরুম করে নিজের দেওয়া তরিকা আপনাকে ধরাই দিল, আমাদের অজ্ঞতা আমাদের গ্রহণ করে নিল না। এই জন্য বন্ধুগণ বেতর পড়াই দুটাই নিয়ম, তিন রাকাত দুই সালামে দুই বৈঠকে, অথবা একই সালামে একই বৈঠকে মধ্যখানে বৈঠক করে উল্টা তাকবীর এবং কুনুত পড়া ওয়াজিব করে দেওয়ার কোন দলিল নেই।
জি,
আর কারোর প্রশ্ন আছে? মাকরুহ ওটা পড়া। একজন প্রশ্ন করছেন যে টাকা দিয়ে ফেতরা দেওয়া, টাকা দিয়ে ফেতরা দিলে ফেতরা আদায় হবে না, ফেতরা খাদ্য দ্রব্য দিয়ে দিতে হবে, যার যার দেশের প্রধান খাদ্য সেই খাদ্য দিয়েই ফেতরা দিতে হবে, টাকা দিয়ে বা কাপড় দিয়ে বা অন্য কিছু দিয়ে ফেতরা আদায় করলে ফেতরা হবে না, কারণ না আল্লাহর নবী আলাইহিসসালাম দিয়েছেন না সাহাবা ইকরাম, এবং আল্লাহর নবীর যুগে সাহাবা ইকরাম যুগে তারা খাদ্য দিয়েই কি করতেন, ফেতরা দিতেন। টাকা দিয়ে ফেতরা দিলে গরিব মানুষের উপরে জুলুম করা হয়, তাদের হক নষ্ট করা হয়। কেমনে? কেমনি মনে করেন? বড় লোকরা আকুপ চাল খায় কত টাকা কেজি? 30 টাকা কেজি, ঠিক না? তার চেয়ে যারা একটু কম দামের খায় 22 টাকা 25 টাকা কেজি, আর যারা গরিব মানুষ কত টাকা খায়? 10 থেকে 12, বা এখন তো বাংলাদেশে তো মনে করেন 15 টাকা কেজি। যখন নির্ধারণ করা হয় কোনটা করা হয়, 15 টাকাটা, ঠিক না? ঠিক না বেটি? গরিবকে দুই দিক থেকে ঠকা হলো। কেমনে? গরিব মানুষকে সদকা দিতে হবে, ফিতরা দিতে হবে, ফিতরা সবার উপরে লাজিম। গরিব ধনী ছোট বড় নারী পুরুষ সবাকে দিতে হবে, এটাই রাসূলের যুগের আমল ছিল, এটাই হলো আমাদের আমল থাকতে হবে। সদকা ফিতরা, ফিতরা সদকা বা যাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য যাকাতের নিসাব হতে হবে, এটা হাদিসের পরিপন্থী ফতোয়া মাসালা। সবাকে দিতে হবে ঈদের দিনে, যার বাড়িতে দেওয়ার সমর্থ আছে তাকে দিতে হবে ঈদের দিন, এবং রাত্রির খাওয়া দাওয়া নিজের ফ্যামিলি পরিবারে অতিরিক্ত থাকলে দিতে হবে। যদি একসা না দিতে পারে হাফসাও দিতে হবে, আল্লাহ ওটাই কবুল করবে। কেমনে ঠকা হলো? যদি বড় লোক 30 টাকা কেজি চাল বের করত আর 25 টাকা, তাহলে ওই গরিব লোক পাইতো না? সারা বছরে কোনো আপক চাল খাই নাই, বেচারা খাওয়ার সুযোগ হতো না, হতো না? ঠিক আছে, তাহলে বড় লোক 15 টাকা দরে কি দিল? ফেতরা দিল। তাহলে সে বেঁচে গেল না বাঁচলো না? কমে গেল। 15 টাকা কম দিতে হলো না? হলো না। প্রতি কেজিতে বড় লোককে বাঁচানো হলো, আর গরিব 15 টাকা তাকে 15 টাকাই দিতে হলো, তাকে বাঁচালো না, ঠকালো? তাহলে ওর তো 10 টাকা 5 টাকা দেওয়ার উচিত ছিল, তাহলে 5 টাকা করে তার হিসাব করা দরকার ছিল। আরো কথা হলো যে এক একজনের এক এক ধরনের খাদ্য হতে পারে, একজনের এক এক খাদ্য হতে পারে। বাংলাদেশে যদি 2.5 কেজি খেজুর দেওয়া যায় কাউকে, কি মনে করবো এই গরিব মানুষটা? হ্যাঁ, এই জন্য বন্ধুগণ খাদ্য দিতে হবে, এটাই নিয়ম। আমার একটা কি বলে দুই ঈদের বা ঈদের আহকাম ও ফিতরা বা ঈদ উল কি বলে ফিতরার আহকাম, দুই ঈদ ও ফিতরার সংক্ষিপ্ত আহকাম একটা লিফলেট আছে, আপনারা পড়ার চেষ্টা করবেন। এটা হাদিস পরিপন্থী, রাসূলের আমলের পরিপন্থী, সাহাবাদের আমল পরিপন্থী, এটা গরিব মিসকিনকে ঠকানো হয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আরেকটা কথা শুনুন, এটা তো গরিবের হক। আল্লাহ বলছেন তৌবাতুলিল মাসাকিন, মিসকিনদের খাদ্য। টাকা কি খাদ্য? কাপড় কি খাদ্য? এটা রোজাদারের রোজার কি হয়? অপূর্ণতা পূর্ণতা হয়, কোন ভুল ত্রুটি পূর্ণ হয়ে যায় এটার দ্বারা। আর মিসকিনদের জন্য খাদ্য, তাহলে মিসকিনদের খাদ্য আল্লাহ নবী বলতেছেন। আর হযরত আবু সাঈদ খুদরি বলছেন আমরা খাদ্য থেকে কি করতাম? আমরা একসা বের করতাম, একসা মানে 2.5 কেজি আমরা খাদ্য দিতাম। সেই যুগে আমাদের খাদ্য ছিল পনির, আমাদের ছিল কিশমিশ, আটা, যব ইত্যাদি খাদ্য ছিল, আমাদের খাদ্য দিয়ে সবাই দিতেন। ওই যুগে তো আল্লাহর অনেকে বলে আমি তো কৃষক মানুষ, আমার তো কিনে, বা আমি তো চাকরি দিবি, আমি তো কিনেই দিব, তো দিয়ে দিই, গরিবই কিনে নিবে। আল্লাহর নবীর 600 বিঘা জমির খ্যাত ছিল। মহাজের সাহাবিরা ব্যবসা করতেন না, চাকরি করতেন না, ধান আবাদ করতেন, চাকরির বাইরে তো ব্যবসা করতেন, তারাও তো কিনে দিত গরিবকে। এই জন্য যুক্তি খাটবে না শরীয়তের কাছে, যুক্তি দিয়ে শরীয়ত বুঝলে কি হবে? শরীয়ত বুঝে আসবে না। শরীয়তকে ইমান দিয়ে বোঝার চেষ্টা করতে হবে, যেখানে যেভাবে আসছে ওইভাবে মানার মন মানসিকতা আমাদের থাকতে হবে। এই জন্য বন্ধুগণ ফিতরা অবশ্যই, এবং যে যেখানে আছেন সেখানে আদায় করবেন, এখানে আছেন এখানে আদায় করবেন। যদি একান্ত এখানে গরিব মিসকিন না থাকে, তাহলে যার যার দেশে আদায় করা জায়েজ হতে পারে, তবে যেখানে আছেন এখানে আদায় করা করত। নফল নামাজ, যে কোনো নফল নামাজ জামাতে পড়া যায়, ভেতরে পড়েন বা অন্য কিছু পড়েন, আল্লাহ নবী পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, জায়েজ আছে, প্রমাণ আছে। নিঃসন্দেহে জামাতে পড়লে তার নাকি বেশি আছে, এর খুশু খুশু বেশি হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই জন্য দলিল আছে, আমরা পড়বো, অসুবিধা কি? কেউ যদি বলেন আমি শেষ রাত্রে পড়বো, আল্লাহ রাসূল বলেন যে আনু বিত্রাকু ফি আখির লাইল, বিত্রের নামাজ তোমাদের শেষ রাত্রিতে পড়ো, এটাই উত্তম। কিন্তু কেউ যদি ভয় করে না উঠতে পারবো না, ঘুম ভাঙবে না, তাহলে আগে আপনি ইমামের সঙ্গে পড়ে নেবেন, মসজিদে প্রথম রাত্রি পড়ে নেবেন, 2 রাকাত পড়ে সালাম ফেরিয়ে দিবেন, আর 1 রাকাত পড়ে আবার সালাম ফেরাবেন। কুনুত করতে চান, দুপুর আগে করেন, পরে করেন, হাত উঠান না উঠান, পড়েন না পড়েন, সব জায়গায় আছে। অথবা 2-1 সালামে প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, মধ্যখানে বৈঠক নেই, শেষ রাকাতে গিয়ে আপনি কুনুত করতে চান করেন, রুকুর আগে করেন পরে করেন, হাত উঠান না উঠান, করতে চান না করতে চান, এরপরে সেজদা করে তাসাউদ করে আপনি সালাম ফিরে দেবেন। এই দুইটাই আল্লাহ নবী আলাইহিসসালাম থেকে প্রমাণিত আছে। বাকি যেটা আমরা করি এতে অতিরঞ্জন আমাদের বাড়াবাড়ি আছে এবং রাসুলের সুন্নতের পরিপন্থী এটা মাকরুহ এভাবে পড়তে আল্লাহ রাসুল নিষেধ করেছেন এবং নিষেধ থেকে বাঁচতে গিয়ে নিজেরা আবার কিছু বাড়াই নিয়েছি। এবাদাতে কাউরি কোনো জিনিস বাড়ানো কমানো চলবে না, যেইভাবে মোহাম্মদ রাসুল্লাহ করেছেন ওইভাবেই আমাদের করতে হবে। বুঝে আসছে? মাঝহাব মানবেন না রাসুল মানবেন? তাহলে আপনার মাঝহাব যদি রাসুলের পরিপন্থী হয় কি করবেন? মানবেন? মনে রাখবেন মাঝহাব তৈরি হয়েছে কখন? রাসুলের ইন্তেকালে 450 বছর পরে, ঠিক না? এর আগে কি ছিল মানুষগুলি? ইমাম আবু হানিফা কোন মাঝহাব মানতেন? তাহলে ইমাম আবু হানিফা তো 150 বছর মারা গেছেন, কোন মাঝহাব মানতেন? উনি তো বলছেন ইজা সহাল হাদিস পাবো মাঝহাবি, যখন সহি হাদিস পাবো ওইটাই আমার মাঝহাব। তাহলে ইমাম আবু হানিফার মাঝহাব ছিল, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, আমার সবার মাঝহাব ছিল কি? সহি হাদিস, কোরআন ও সুন্নাহ। আমাদেরও মাঝহাব তাই। আমরা যদি বলেন আমি হানাফি, তাহলে ইমাম আবু হানিফার মাঝহাব মানতে হবে, প্রচলিত মাঝহাব মানা যাবে। ইমাম আবু হানিফার মানা ছিল কোরআন হাদিস মানতে হবে, এই জন্য তাকে বলা হয়েছে আপনার ফতোয়া যদি কোরআন হাদিসের বিপরীত হয় আমার ফতোয়া দেওয়ালে ছুড়ে মেরে আমার কোরআন ও হাদিস তোমরা মানো, এটাই আমাদের, ঠিক আছে? এজন্য আপনি কি আল্লাহর কথা বাদ দিয়ে রাসূলের কথা বাদ দিয়ে কোন ইমামের কথা মানবেন? ইমামের কথা ভুল হতে পারে, তার কাছে হাদিস তাও পৌঁছতে পারে, স্বাভাবিক, কিন্তু ভুল হতে পারে, না পৌঁছতে পারে, কিন্তু আল্লাহর কাছে পৌঁছে নাই নাকি রাসূলের কাছে পৌঁছে নাই না ভুলে গেছে তাদের, এই জন্য আমাদের মানতে হবে কোরআন হাদিস। এবং এই কোরআন হাদিস যে মাঝহাবে যতটা সুযোগ মানতে মানতে আমরা, ইমাম ইমামদের দায়িত্ব কি, ওলামাদের দায়িত্ব কি, কোরআন হাদিস আমাদের সঠিকভাবে পৌঁছানো নাকি ওদের বাড়ানো চড়ানো? জায়েজ নেই, দিন পরিপূর্ণ, আলিয়াম আকমালতুলাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নিয়ামতি। এই জন্য সব সমস্যার সমাধান কোরআন ও হাদিস দিয়ে আমাদের নিতে হবে, জানতে হবে। হতে পারে ভুল থাকতে পারে, বহু ভুল, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, কেন ইমাম হযরত আবু বকরের ভুল হয়েছে, আবু উমারের ভুল হয়েছে, উসমানের ভুল হয়েছে, আলীর ভুল হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আবু হানিফা, শাফে মালিক, সমস্ত ইমামদের ভুল হয়েছে, ভুল তাদের বইপত্রে লেখা রয়েছে, তারপরে বলবো না ওইটাই মানবো, এটা তো মূর্খতা ছাড়া আর কিছু হবে না এবং দিন সম্পর্কে বাড়াবাড়ি ছাড়া কিছু হবে। এই জন্য আমাদেরকে, ঠিক আছে, মাঝহাব আসছে কি জন্যে? দিন মানার জন্য, দিন থেকে দিন ছাড়ার জন্য। মাঝহাব তো কোরআন হাদিসকে বুঝাবের জন্য, বানাবের জন্য। এই জন্য সমস্ত মাঝহাবে আলাদা আলাদা বই লিখেছে হাদিস কোরআনকে কত ব্যাখ্যা কত বিশ্লেষণ, সেটা আমাদের জন্য নিয়ামত, ইমাম ইমামরা আমাদের জন্য নিয়ামত। কিন্তু যদি আমরা মনে করি যে না তারাও রসুলের মতো আর এক রসুল, তাহলে তো মুসলিম। বুঝে আসছেন? আসেন জি জি। বেতন নামাজ যদি আপনি সূর্য কি বলে ফজরের আগে না পড়তে পারেন, তাহলে সূর্য ওঠার পরে পড়তে পারবেন। আর তার পদ্ধতিটা হলো যে যদি আপনি এক রেখার বেতন পড়া অভ্যস্ত থাকে তো 2 রেখা পড়বেন, তখন আর বেতন না, জোড়া পড়তে হবে, ঠিক আছে? কারণ আপনি সব মাহরুম হয়েছে, তো সবটা আপনার পূর্ণ হবে। 3 পড়লে 4 পড়বেন, 5 পড়া অভ্যস্ত 6 পড়বেন, 7 পড়া অভ্যস্ত 8 পড়বেন, 9 পড়া অভ্যস্ত 10 পড়বেন, এইভাবে জোর পড়তে হবে, বেজোর পড়া যাবে না। কি হয়, তোমাদের প্রশ্ন আছে নাকি? আমি প্রশ্ন করতে পারবো না, শেখ মাসুদ একদম। সুরা ফাতিহা হলো সালাত, সুরা ফাতিহাই হলো নামাজ। আল্লাহ বলেন আমি নামাজকে 2 ভাগে ভাগ করেছি, একটা আমার একটা বান্দার, আর সেটাই হলো সুরা ফাতিহা। এই জন্য সুরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। লা সালাত লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, যে সুরা ফাতিহা পড়বে না তার নামাজই হবে না আল্লাহর নবীর কথা। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করতেছেন যে আল্লাহ নামাজকে 2 ভাগে ভাগ করেছেন আর সেটাই হলো সুরা ফাতিহা, তো যিনি হাদিস শুনছেন বলছেন যে আমরা যে ইমামের পিছনে থাকি, তুমি তোমার মনে মনে নিঃশব্দে তুমি ওটাকে পড়ো। এই জন্য সুরা ফাতিহা সর্ব অবস্থায় পড়তে হবে, ইমাম হন, মুক্তাদি হন, ওয়াজিব ফরজ নামাজ যেই হোক, একাকি হন, সব সর্ব অবস্থায় পড়তে হবে। এটাই হলো সঠিক মত, এটাই হলো সঠিক মত। তাহলে সমস্ত হাদিস এবং কোরআন সকলের একসঙ্গে আমল হবে। আর যদি না পড়েন তাহলে একটার আমল হলে আর একটা হবে না। এই জন্য আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিস বলছেন সুরা ফাতিহা ব্যতিরিকা অন্য কিছু পড়বে না। এই জন্য জোরে কেরাত যদি করে ইমাম তাহলে শুধুমাত্র সুরা ফাতিহা, আর যদি কেরাত আসতে হয় যেরকম জোহর আসর, সুরা ফাতিহা ছাড়াও অন্য সুরা প্রথম 2 রেকাতে মিলানো জায়েজ আছে। জাবির ইবনে আব্দুল্লাহ সাহাবী বলেন যে আমরা সুরা ফাতিহার অতিরিক্ত নীরবে কেরাত হলে আমরা পড়তাম। ঠিক আছে, এই জন্য সঠিক মত হল সর্ব অবস্থায় সুরা ফাতিহা পড়তে হবে। এই জন্য নিজামুদ্দিন আউলিয়া সুরা ফাতিহা পড়তেন এবং পড়তে বলতেন, তো তার মুরিদরা বলতেন যে আপনি যে সুরা ফাতিহা পড়তে বলছেন তো কেয়ামতের মাঠে যে আগুন দিবে আমরা শুনছি। এক শ্রেণীর মোল্লা আছে জাল হাদিস বর্ণনা করে যে সুরা ফাতিহা ইমামের পিছনে পড়লে কেয়ামতের মাঠের মুখে আগুন দেওয়া হবে, বলে না যেমন বলে হাত উঠাই কেন, বলে হাতের মধ্যে মূর্তি ছিল। এই সমস্ত জাল কথা আমাদের মোল্লারা মাজহাব টিকে রাখার জন্য বড়ে, ইসলাম থেকে বিরত রাখার জন্য, ইসলাম বোঝার জন্য না। ইসলাম তো কোরআন হাদিস, কিন্তু মোল্লাদের হলো জাল হাদিস, জয়ীফ হাদিস, ওদের ব্যক্তিগত মত, এগুলো হলো ওদের দিন, কিন্তু আল্লাহর দিন কোনটা? কোরআন হাদিস। তো কয় কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমার মুখে আগুন দেয় তাও ভালো, ওর চাইতে যে কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ডেকে বলবে তোর নামাজই নাই, কারণ সূরা ফাতিহা না পড়লে নামাজই নাই আল্লাহ নেই বলছেন, আর প্রথম হিসাব হবে নামাজের, আর নামাজে দেখি সূরা ফাতিহা মানে নামাজই নাই, তো আমি কি নিয়ে জান্নাত যাবো? আগুন টাগুন খেয়ে জান্নাতে গেলে তো বহু আসবো, সূরা ফাতিহা পড়বা। কথা হচ্ছে কি, সঠিক মত, যদিও এই মাসালায় মত পার্থক্য আছে, ইখতিলাফ আছে, কিন্তু সঠিক মত হলো সর্ব অবস্থায় পড়তে হবে। জি, পড়েন নাই, জানতেন না, খালাস, না জেনে করেছেন আল্লাহ মাফ করবে, জানার পরে করবেন তো আল্লাহ কি দিয়ে মাফ করবে? তাহলে জি শুনেন, দিন মানে কোরআন হাদিস, ঠিক না? ঠিক কি না? অনুসরণ করতে হবে কি, ইত্তাবি ও মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে এটা তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর এটা ছাড় দিয়ে এই সমস্ত মোল্লা যারা স্যাটেলাইটে বসে ফতোয়া দিচ্ছে এদেরকে মান্য করো না। কালিল আম্মা তাযাক্কারুন, কিন্তু এই কথাটা খুব কম মানুষই কি করে, বোধগম্য হয়ে যায়। ক্ষতি নাই মানে যেটা আল্লাহ নবী করেন নাই সেটা করা কি বলে বিদআত, আর বিদআত মানে কি, বিদআত মানে কি, পাপ। ক্ষতি নাই মানে ওটি কি ওর বাপের ধর্ম নাকি, ওর বাপের দিন না, ওর বাবার সম্পত্তি বন্টন করে আপনাদেরকে দিয়ে দিল, এটা তো আল্লাহ আল্লাহ রাসূলের। অনেকেই বলে কি পড়া নাই, পড়া উত্তম, উত্তম তুমি বুঝলে মোল্লাজি, আল্লাহ নবী বুঝেন নাই। জি, ওই মোল্লাকে জিজ্ঞেস করেন বিদআত কাকে বলে, বিদআত কাকে বলে, বিদাত বলা হয় ধর্মের নামে সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ সান্নিধ্য লাভে যেই জিনিসটা করা হয় যা কোরআন হাদিসে নাই। ঠিক আছে, মাদ্রাসা কি সওয়াবের জন্য করেছে, বিমানে কি চড়ে কি বলে যে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দাম্মাম এয়ারপোর্ট পর্যন্ত আসছেন কত নিকির জন্য? হ্যাঁ, এই যে মাইকে কথা বলছি নিকির জন্য নাকি, এসি চালাইছি নাকি, বেশি পাবো নাকি, বেকুব বানাই, বেকুব বানাই। তাহলে বিদআত বলা হয় ধর্মের নামে, দিন মনে করে, সওয়াব মনে করে, আল্লাহ সান্নিধ্য লাভের আশায়, আর বেদাত হলো শয়তানের কাছে সবচেয়ে প্রিয় পাপ, কারণ বেদাতই তোবাও আল্লাহ কবুল করেন না, বেদাতই তোবাও কবুল করেন না বেদাত না ছাড়লে, আর বেদাতির ভাগ্যে তোবাও জুটে না, কারণ ও তো মনে করে নেকি করতেছি। আল্লাহ নবীর মর্যাদা কে দিয়েছে, আল্লাহ না মোল্লা, তার মর্যাদা কিভাবে আদায় করতে হবে আল্লাহ দেন নাই, দিয়েছে না দেয় নাই, আল্লাহ রসুল পদ্ধতি শিখাইছে না শিখাই নাই, তো মোল্লার প্রয়োজন আছে পদ্ধতি আমার? আল্লাহ নবীর এক সাহাবি আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সময়টা তিন ভাগের এক ভাগ বা চার ভাগের এক ভাগ আপনার উপরে দুরুদ পড়তে চাই, বলে পড়ো ভালো, এর চেয়ে বেশি যদি করো আরো ভালো। কয় তাহলে তিন ভাগের এক ভাগ, কয় ভালো, এর চেয়ে বেশি করলে আরো ভালো, তাহলে অর্ধেক, কয় ভালো যদি আরো করো আরো ভালো, কয় যদি তিন ভাগের দুই ভাগ, কয় ঠিক আছে কিন্তু আরো বেশি করলে আরো ভালো, কয় ইয়া রাসূলুল্লাহ আমার পুরো সময়টা আপনার প্রতি দুরুদ পাঠ করো। কি আবু বকরের চাইতে কি ওই মোল্লা বেশি ভালোবাসে? মোল্লা তো ভালোবাসে পেট আর পকেট, মোল্লার মুরগির রান খাওয়া বন্ধ করে পকেটের টাকা বন্ধ করেন, মোল্লা কত ফতোয়া তারপরে দেখবেন, মোল্লা তখন ডাকে এই মিলাদ কৃষ্ণ তোর বাপের মৃত্যু দিবস আজকে লিস্ট করে রাখে। এজন্য মিলাদুন নবী ক্যাসেটটা আমার শুনে নেবেন ভালো করে,
মিলাদুন্নবী, শবে বরাত, বিদআত ও খোরাফাত, সুন্নত, এই ক্যাসেটগুলি শুনেন আর আপনাদের মোল্লাদের সমস্ত ওয়াজ ভালো করে বুঝে দেবেন। বেদাতে ক্ষতি কি, নিয়ত পড়লে ক্ষতি কি, মানে এবাদত কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। এক নম্বরের শর্ত হল সহি আকিদার ভিত্তিতে এবাদতটা হতে হবে, অর্থাৎ ইমানটা তাওহিদ ইমান হতে হবে। কোন মুশরিক ইমান, তাহলে আবু জাহল এবার নামাজ করতো, রোজা করতো, তওব করতো, হেও দান খয়রাত করতো, হজ করতো, কবুল হয় নাই কেন? তার ইমানে তাওহিদ ছিল না, আকিদা সঠিক ছিল না। যারা কবর পূজারী, যারা মাদারপন্থী, যারা খানকাপন্থী, এদের ইমান দেখতে হবে ঠিক আছে কিনা। এবাদত কবুল হওয়ার জন্য শর্ত, প্রথম শর্ত। দুই নম্বর শর্ত, ইবাদতটা আল্লাহর জন্য হতে হবে। তিন নম্বর শর্তটা কি, রসুলের নিয়মে হতে হবে। রাসুল নিয়ত, নিয়ত তো করার জিনিস, নিয়ত তো অবশ্যই করতে হবে। কে বলছে সৌদি আরবে নিয়ত করতে নিষেধ করে? নিয়ত করা বিধা, নিয়ত তো অবশ্যই করতে হবে। নিয়ত না করলে কিসের নামাজ পড়বে না? কারোর জন্য করলেন? এটা কি দুনিয়া করলেন না কি করলেন? একজন মোতাওয়া ডাকতেছিল, দৌড় দিয়েছে গিয়ে মসজিদে গিয়ে ঢুকে নামাজ পড়লো, ও নামাজ হবে নাকি? নিয়ত তো অবশ্যই করতে হবে। নিয়ত মানে সংকল্প করা, আর এটা মনের কাজ, এটা মুখের কাজ না। কোন ব্যাকুল কি চোখ দিয়ে নাকের কাজ করে, পা দিয়ে হাতের কাজ হয়, মুখের কাজ নাক দিয়ে হয়, কান দিয়ে হয়, তাহলে অন্তরের কাজ মুখ দিয়ে কেন? আবার কিছু কিছু মোল্লা কয় পড়া হাদিস করেন নাই পড়লে ভালো, ও হাদিস করেনি ওই জিনিস ভালো হয় নাকি? যেটা হাদিস করেন নাই সেটা ভালো হতে পারেই না। ওই মোল্লা কেমন মোল্লা হাদিস করে তারপরে ভালো জিনিস? তাহলে কি আল্লাহ আল্লাহ রসুল ভালো জিনিস বাদ দিয়ে রেখেছে মোল্লাদের জন্য? এই জন্য আমি বলবো আপনাদের, এই সমস্ত প্যাট পকেটের মোল্লাদের থেকে সাবধান। আল্লাহ নবী বলেন, আমি সবচেয়ে তোমাদের প্রতি ভয় করি, পথভ্রষ্ট আলেমদের থেকে তোমাদেরকে আমি কি সবচেয়ে ভয় করি, যারা নিজেরাও ভ্রষ্ট অন্যকে ভ্রষ্ট করে। দোয়া তো না আবু আমি জাহান্নাম, এরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে বলবে আসো জান্নাতে, জাহান্নামের দরজা থেকে ডাক দিবে আসো জান্নাতে, যারা ওদের ডাকে সাড়া দিবে আল্লাহ নবী বলেন তারা জাহান্নামে গিয়ে পড়বে। এই জন্য মনে রাখবেন, দিন হলো আল্লাহ আল্লাহ রাসূল যা বলছে গ্রহণ করতে হবে, উপর থেকে যা আসছে সেটা ওয়াহী ও আল্লাহ, কোরআন ও আল্লাহর হাদিস ও আল্লাহর পক্ষ থেকে রাসূলকে দিয়ে বলিয়েছেন, এর বাইরে মানবেন। এই যে মনে করেন কেবল এটা আমাদের মাঝাব, কেবল এটা আমার হুজুর, এটা আমার তরিকা, অমর তরিকা, আবার 300 তরিকা, অমর তরিকা, এগুলি সব আপনাদের জান্নাতের দরজায়, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে ডাক দিচ্ছে আল্লাহর নবীর ভাষায়। ওই ডাকে সারা দিনে জাহান্নামে গিয়ে পৌঁছবেন, নাউজুবিল্লাহ। এই জন্য পথভ্রষ্ট ওলামাদের থেকে, যারা কোরআন ও সহিহ হাদিস বলবে, সঞ্জাল হাদিসের ছড়াছড়ি, জয়ীফ হাদিসের ছড়াছড়ি, মোল্লাদের কথা, অমুক ইমামে কইছে, মুখে এই কইছে, মুখে তুমুক কইছে, কোন কোরআন ও রাসুলের কোন হাদিস সাহাবায়ে কিরাম আমল করছে না করে নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যে আমলটা সাহাবায়ে কিরাম করে নাই সেটা ইবাদতই না। মানে এমন কোন কোরআন ও হাদিসের ইবাদত নাই আল্লাহ এবং আল্লাহ রাসুল করতে বা করেন নাই যেটা সাহাবায়ে কিরাম করেন নাই। যদি দেখেন যে সেটা রাসুল এবং সাহাবাদের যুগে হয় নাই, বুঝতে হবে এটা ইবাদত না, এটা কি বিদআত। আর বিদআত আল্লাহ নবী কি বলেন, কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বেদাত ভ্রষ্ট, অকুল্য দরাতের ভিন্নার, সমস্ত ভ্রষ্ট জাহান্নামে। আমাদের দেশের মোল্লারা কয় কি বেদাত দুই প্রকার, একটা হাসানা একটা সাইয়া, একটা ভালো আর মন্দ। নবী বলেন সব বেদাতই ভ্রষ্ট, আর মোল্লা কয় একটা ভালো একটা মন্দ, কোনটা মানবেন, কোনটা মানবেন, কি কথা? এই জন্য আব্দুল্লাহ ইবনে উমার বলেন, কুল্লু বিদআতিন দালালা ওয়ালাও রাআহা আন্নাসু হাসানা, এই বেদার এই সমস্ত পথভ্রষ্ট মোল্লাদের সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, প্রত্যেকটা বেদাতই ভ্রষ্ট, যদিও মানুষ মনে করে কি হাসানা, ওই যারা ভোগ করতেছে না হাসানা সাইয়া, এই মোল্লাদের সম্পর্কেই তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে গেছে। এই জন্য বন্ধুগণ, সুন্নত বেদাত আমরা বুঝি না, তাওহীদ শিরক তো বুঝি না, আমাদের কাছে শিরক হয়ে গেছে তাওহীদ, তাওহীদ হয়েছে শিরক, সুন্নত হয়েছে বেদাত, বেদাত হয়েছে শিরক। আমাদের দেশের আহলে সুন্নাত জামাত হলো যারা সবচেয়ে বড় পাক্কা বেদাত, এই হল আমরা বাংলাদেশের মুসলমান। এই জন্য দাড়ি দেখে, টুপি দেখে আর পাগে দেখে যাচাই করেন কোনটা আছে, পরেন বাজার দুই নম্বর, একটু দেখে শুনে ভিসাটা কিনেন, না হলে টাকাও যাইব আর এখানে 10 বছর দেশেও যাওয়া লাগবে না ওই টাকা শোধ করতে।
আমি আপনাদেরকে বলতে চাই, ছয় মাস কোরআন হাদিস পড়েন তাহলে বুঝবেন যে আপনাদের পায়ে কোন জাল পরিয়ে রাখছে, তারা বুঝবেন না। আমি বলছি না কাউকে বলতে কে খারাপ ভালো, আপনি পড়ে নিজে দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। পাদ্রীদের মোল্লারা মানে আলেমরা, ইহুদি খ্রিস্টানদের আলেমরা ওদের সম্পদ অবৈধ পথে হারাম পথে কি ভক্ষণ করত, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তা থেকে তাদেরকে কি বিরত রাখত। ইহুদি খ্রিস্টানদের আলেমরা যা করেছে তার চেয়ে বাড়ি এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী আলেমরা করতেছে আমাদের দেশে। আমি বলবো এদের থেকে সাবধান থাকেন, সন্দেহ ভালো আলেম আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখেন, হাদিস কোরআন পড়েন। এখন বাংলায় অনুবাদ হয়েছে আলহামদুলিল্লাহ, বুখারি শরীফ, মুসলিম শরীফ, আবু দাওয়াদ, সবকিছু ইসলামী ফাউন্ডেশন আমাদের সরকারি সংস্থা থেকে, এটা পড়েন দেখেন কি আছে, কি আছে হাদিস কোরআনে আর আপনাদের কি চলতেছে। এই জন্য বন্ধুগণ আপনার আমল দিয়ে আপনাকে যেতে হবে, কোনো মূল্য আপনাকে বাঁচতে পারবে না। আল্লাহ নবী তার চাচাকে, তার চাচি, তার ফুপিকে, তার মেয়েকে ডেকে বলছে আনকিদু আনফুসাকুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও, তোমাদেরকে কিয়ামতের মাঠে কোনো আমি উপকার করতে পারবো না। আর মোল্লা বলতেছে বায়াত করো পার করে নেবে, বায়ার মতো ভেসে আসবে। এই জন্য আমি বলি আমাদের দেশে বায়াতের নামে, অশ্লীলার নামে বর্তমান